This track was downloaded from fusionbd.com.
বাড়িতে যাওয়ার পর আমার বাবা আমাকে সবার সম্মুখে প্রশ্ন করছিল, তুই কি বলতে পারিস তোর বাপকে? তখন আমি নীরব হয়ে মাথা নিচে করে তোর চলে আসছি, এবং ওই সময় আমি এ করছি যে আমি যেদিন আমার পরিচয় দিতে পারবো সেদিন আমি এখানে।
জীবনের পরিচয় খুঁজে পেতে শুনুন জীবনের গল্প। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আসছে মাসুদ রানা আজ রাত 11:20 আর জি কিবরিয়ার সাথে শুধুই ABC রেডিওতে। The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে শাকিল, আরজে লবিব, খালিদ এবং লোবান, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। হ্যালো 8920 এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি আপনার জীবনের কথা বলতে পারেন। একজন মানুষের জীবনের ঘটনা আরেকজন মানুষের জন্য সুপথে চলার জন্য পাথেয় হতে পারে। সেই অর্থে হ্যালো 8920 শততম পর্ব পার করে, হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক দূর এগিয়ে এসছে, এবং আমাদের প্রিয় শ্রোতাদের যে ভালোবাসা আমরা হ্যালো 8920 তে পেয়েছি সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং অবিস্মরণীয়। যদি মনে করেন আপনার জীবনের গল্প হ্যালো 8920 তে প্রচার করা উচিত, হয়তো আমরা কিছুই করতে পারব না আপনার জন্য, শুধু 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় দিতে পারব যেখানে এসে আপনি মন খুলে বন্ধুর মতো নিজের জীবনের কথাগুলো অকপটে বলতে পারবেন, হালকা করতে পারবেন নিজেকে। চলে আসুন আমাদের হ্যালো 8920 তে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করতে হলে মোবাইল থেকে যদি ফোন করেন তাহলে 02 যোগ করে নেবেন, আর ফোন করার পরে আপনাকে 3 মিনিট সময় দেওয়া হয় এবং ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। তো প্রথমে আমরা যেটা বলি, ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনার সঙ্গে কথা বলতে পারবো, সেই নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে দেবেন। দেবার পরে আপনি যে জীবনের গল্পটি বলতে চান সেটা সারমর্ম বা সারাংশ মাত্র 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং আমাদের টিম মেম্বার শাকিল কিংবা লবিব আপনার সঙ্গে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, আজকে জীবনের গল্প বলার জন্য কে আমাদের এখানে উপস্থিত আছেন তার সাথে আমরা পরিচিত হব, তবে তার আগে আপনাকে যেটা বলতে চাই, তাকে দেখতে চাইলে কিংবা তার সম্পর্কে কোনো কিছু বলতে চাইলে, কোনো কোয়ারি থাকলে, এবং একই সাথে আমাদের হ্যালো 8920 মেম্বার হতে চাইলে কিংবা পুরনো যে অনুষ্ঠানগুলো এখানে হয়ে গেছে সেগুলো যদি ডাউনলোড করতে চান সেটা চাইলে আপনি চলে আসেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/HELLO8920। ওখানে যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের হ্যালো 8920 অসংখ্য ফেক পেজ আছে, যে পেজটিতে দেখবেন প্রায় 7 লাখের মতো মেম্বার, মানে 7 লাখের কাছাকাছি হচ্ছে মেম্বার, সেই পেজটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ, এবং এই পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আমি আরো একবার বলছি www.facebook.com/HELLO8920। ওকে, আমি প্রথমে আপনাকে একটু বলবো, আপনার নামটা একটু বলবেন?
মাসুদ রানা।
ডাকনাম কি রানা?
না, ডাকনাম মাসুদ,
মানে মাসুদ নামে আপনি পরিচিত। ওকে, হ্যালো 8920 শোনা হয়?
হ্যাঁ শোনা হয়।
কতদিন যাবত শুনছেন?
প্রায় 4 থেকে 5 মাস।
4 থেকে 5 মাস
নিয়মিত।
এমন কোন জীবনের গল্প কি আছে যেটা আপনার মনে অনেক দাগ কেটেছে কারো জীবনের গল্প এখানে শোনার পরে? দু একজনের নাম যদি বলতে পারেন বা কোনো ঘটনা।
হ্যাঁ, পাকিস্তানে বাংলাদেশি একটা মেয়ে, তাকে পাচার করে পাকিস্তানে পাচার করে,
এই তো কিছুদিন আগে হয়ে গেল,
কিছুদিন আগে হয়ে গেল। মানে ওনার পাশে কেউ নাই,
আমরা স্বাধীনতা দিবসে এটা প্রচার করেছিলাম, কিরণ হাজারির জীবনের গল্প। ওকে, আমাদের হ্যালো 8920 তে জীবনের গল্প শুরু করার আগে কিছু বেসিক কোশ্চেন আমরা করে থাকি, লাইক আপনার এইজ, কোথায় বড় হয়েছেন, পড়াশোনা কতদূর করেছেন, একটু যদি আমাদেরকে বলতেন।
আমি বড় হয়েছি আমি হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, লেখাপড়া করছি আমি মানিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল।
আচ্ছা, আর আপনি থাকছেন?
আমি এখন থাকছি ঢাকাতে।
ঢাকাতে আপনি থাকছেন। আমরা শুরু করি আপনার জীবনের গল্প, শুরু করুন।
আমার জন্ম হল 78-এ,
78-এ
16 ডিসেম্বর আমার জন্ম।
ওকে,
আর আমার মা মারা যান 84-এ, তো আমার মা মারা যায় হল 84-এ, ঠিক ওই মুহূর্তের কথাটাই বলি আমি। তখন আসলে এখনকার ছেলেপিলেদের মতো অ্যাক্টিভ ছিলাম না, গ্রামে বড় হয়েছি। তো আমি শুনছি পরে আমার যারা কাকি এরা বলছেন,
আপনার কোনো মেমরি নেই
না? আমার মেমরি নেই। তো আমার একটা মনে আছে, জাস্ট আমার মা যে মৃত্যু সজ্জা শুয়েছিল, মানে লাস্টটা যেভাবে রাখছিল, এই জিনিসটুকু আমার মনে আছে।
আচ্ছা আচ্ছা।
তো আমি নাকি আমার মাকে বলছি যে উঠো আমাকে খেতে দাও। এটা আমার ফুফি বা কাকিদের মুখের কথা। আর আমার ছোট একটা ভাই, ওর বয়স তখন 5 মাস।
আচ্ছা আচ্ছা। আপনার বাবা কি করতেন?
আমার বাবা প্রিন্টিং প্রেসে চাকরি করতেন, উনি একটা
প্রিন্টিং এন্ড প্রেসে ম্যানেজার ছিলেন।
ম্যানেজার ছিলেন
ওই মানিকগঞ্জে?
না, ঢাকাতে।
ঢাকাতে ছিলেন। আচ্ছা।
তো উনি প্রতি সপ্তাহে যাইতেন।
আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 2 ভাই।
2 ভাই ছিলেন।
আর আমার ভাইয়ের বয়স যখন 5 মাস তখন আমার মা মারা যায়।
আচ্ছা, মানে আপনি বড় ছিলেন?
সবার বড় ছিলাম।
আচ্ছা।
তখন বুঝতে পারিনি, ফিল করতে পারিনি যে আমার মা মারা গেছে। আমার বড় ফুপি ছিলেন, ওই বড় ফুপি আমাকে বলছে ছোট ভাই কেউ। তো ছোট ভাই কোন এক সময় আমার নানার বাসার থেকে আমাকে, আমার খালাম্মা ছিলেন, তো আমার নানা আমাকে নিয়ে যায়। পরে আমার খালা আমাকে পালে, আর আমার ওই ছোট ভাইকে পালে হলো আমার ফুপি।
ওকে।
আমার ওই ছোট ভাই আমার ফুপিকে, তারপর আমার দাদি ছিলেন, আমার দাদি এখনো আছেন, ওই দাদিকে আমার ছোট ভাই মা ডাকতেন, যখন কথা বলা শিখছি। তা আমি আমার নানির বাড়িতে বড় হয়েছি। বড় হয়েছি বলতে আমার নানির বাড়িতে হয়তো বা 7-8 বছর, এক্সাক্টলি মনে নাই আমার কত বছর বয়স পর্যন্ত। তারপর আমার আব্বাবা নিয়ে এসে আমাকে স্কুলে ভর্তি করে দেয়। এর ভিতরে আমার বাবা বিয়ের জন্য আমার ইয়ে করে, মানে আমার বাবা বিয়ে করবে। তখন ফিল করতাম না যে বাবা বিয়ে করলে কি হবে, বা এটা চিন্তাও করতাম
না। এরকম আশপাশে প্রতিবেশী থাকে না, তোরা নতুন মা পাবি, নতুন মা পাবি, এরকম কেউ বলতো?
এরকম উৎসাহ দিত।
আচ্ছা।
বিশেষ করে আমার ছোট কাকা,
উনি ব্যাপক উৎসাহী ছিলেন, ভাবি আসবে ঘরে,
আমার ছোট ফুপি আমাকে বলতো। পরে আমার দাদা একদিন আমাকে নিয়ে গেছে, কোথায়? যে তোর মা যে লুকিয়ে গেছে না, তোর মাকে আনতে যাবো। তখন আমি ছোট, তো আমার দাদার সাথে আমি গেছি। যাওয়ার পরে আমার যে বর্তমান মা, ওনাকে নিয়ে দেখানোর পরে বলতেছি কি, তোর মা না, এটা তোর মা, আগে যে ছিল না উনি চেহারাটা চেঞ্জ করে এখানে আসছে।
ওকে ওকে।
পরে আমার ছোট মা আমাকে কোলে নিছে, তা আমার দাদা পরে আমাকে রেখে আসছে ওখানে, যে তুই তোর মার কাছে থাক, তোর মাকে যখন নিয়ে যাব তখন যাবি। একটু মনে নেই কয়দিন ছিলাম আমি, তারপর আমার দাদা গিয়ে আবার নিয়ে আসছে। পরে আমার ওই মাকে তুলে নিয়ে আসে, তো আমি মা বলতাম না।
কি বলতেন?
আমি কোনো কিছুই বলতাম না। তাকে মা বলার না কারণে আমার ছোট কাকা আমাকে মারছিল
ওই সময়টাতে।
ওই সময়টাতে।
ওকে।
তারপরে এক সময় মা তখন বললো, ছোট মা, যে আমাকে তোমার মা বলতো না, তুমি আমাকে আম্মা বলো। তারপরে থেকে আমি ওনাকে আম্মা বলি।
আচ্ছা।
আমি এর ভিতরে স্কুলে ভর্তি হয়ে গেছি, আমার বয়সের সাথে লেখাপড়াটা একটু পিছানো, এই কারণে নানার বাসায় ছিলাম। বেশ কিছুদিন পরে অনেকই সমস্যা হয়তো এটা মানে বুঝতাম না, হয়তো বা মা ছেলের প্রতি এরকমই করে। যখন কিনা আমি বুঝতে পেরেছি, তখন একদিন একটা কথা আমার মনে আছে, সেটা হলো আমার প্রচুর ক্ষুধা লাগছে দুপুরবেলা। তখন আমি নিজেই হাত দিয়ে বেড়ে ভাত খাইছি। এটার জন্য আমার মা আমার উপর অনেক, সেও রাগারাগি করছে এবং সে মন খারাপও করছে, আমি এটা কেন করলাম,
মানে নিজে নিজে তুমি কেন খেলে।
আরেকটা দিন দুপুরবেলা রুটি বানাইছে।
ওকে।
প্রত্যেকেই মানে দুইটা করে রুটি খাওয়ার একটা সিস্টেম, সবাই খায় সাধারণত। তখন আমি বাচ্চা বাচ্চা বললেও না, জাস্ট হয়তো 10 বছর বয়স এরকম হবে। তা আমি করছি কি, যেখানে বানাইছে রুটিটা ওই জায়গার থেকে আমি একটা রুটি আমার আম্মার কাছে না বলে খেয়ে ফেলছি। সেটার কারণে আমার উপর উনি অনেক ফেড আপ হয়ে গেছে, আমি কেন খাইলাম তখন। কিন্তু তখন প্রথমে বুঝতে পারেনি উনি যে আমি যে খাইছি। পরে আবার ঘরে এসেও আমি খাইছি, খাওয়ার পরে তখন উনি দেখছে যে আসলে রুটিতে কম
হিসাব মিলছে না,
হিসাব মিলছে না।
ওকে।
তখন আমি পরে স্বীকার করছি যে আমি একটা খাইছি, সেই কারণে আমার উপর যতটুকু উনি পারছেন।
এটাই হচ্ছে আপন মা এবং সৎ মায়ের মধ্যে পার্থক্য। আমি বলছি না যে পৃথিবীর সকল সৎ মা এই সৎ মায়ের মতো, এবং এই যে ঘটনাগুলো ঘটছে ছোট ছোট, এগুলো নিয়ে আসলে খুব বেশি আপন মা সৎ মা হিসেবে বলাও যায় না। যদি নিজের মা হতো তাহলে হয়তো উল্টো খুশি হতো যে আমার ছেলেটা একটা খাবার বেশি খেয়েছে।
আরেকটা ঘটনা আমার মনে পড়ে, আমি প্রায় 5 বছর আম খাইনি। এটা আমার হাই স্কুল লেভেলের ঘটনাটা। আব্বা আম নিয়ে আসছে, আসলে আমি আমটা খাইছিলাম, তখন আমার বোন হয়েছে।
আচ্ছা।
আমটা খাই,
বোন মানে হচ্ছে আপনার এই নতুন মার ঘরে একটা মেয়ে,
নতুন মার ঘরে একটা বোন হয়েছে। আমটা খাইছিল আমার ওই বোনে। তারপরের থেকে আমার খাবারের প্রতি কোন লোভই ছিল না।
কি হয়েছিল ঘটনাটা?
তো আমটা খাওয়ার পরে সেই আমের কারণে আমার সাথে অনেক টর্চারিং হয়েছিল, সর্বশেষ সেই টর্চারিংটা আমার ফাদারের উপর চলে যায়। আমার ফাদার আমার সাথে এই ব্যাপার নিয়েও তারপর আমার এই মাকে একবার ডিভোর্স করেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে।
আম খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ডিভোর্স পর্যন্ত চলে গিয়েছিল?
ওইটা একটা প্রোগ্রাম ছিল, এটা আশোরার প্রোগ্রাম।
আচ্ছা,
তো ওই আশোরার প্রোগ্রামে আম আনছে, খাইছিল হলো না বলে আমার ছোট বোন, এটা ভাবছিল আমি খাইছি। পরে আমার আব্বা উনি বাড়িতেই ছিলেন, তো আব্বাকে আমি বলছি এটা আমি খাইনি, তখন আমার আব্বা মানে এটা মানতে চায়নি যে আমি ছাড়া আসলে কেউ ই করেনি, আমি খাইছি। সেটা এক কথায় বার্গেটিং হওয়ার পর আমার আম্মাও আমার উপর অনেক বার্গেটিং করছে। পরে আমার আব্বা হয়তো রাগ করে দেখছে যে আমার সাথে তার একটা বার্গেটিং, তখন আমার আম্মাকে ডিভোর্স করছিল।
ডিভোর্স মানে কি কাগজে কলমে করেছিল নাকি মুখে তালাক দিয়ে দিয়েছিল?
না, কাগজে কলমে করছিল। পরে এলাকার সবাই বসে আবার এদেরকে অ্যাডজাস্ট করে
এই ছোট জিনিসের কেন্দ্র করে এত পর্যন্ত চলে গিয়েছিল। এরপর আপনি 5 বছর আরাম খাননি?
খাইনি। তখন আমার বাবা আমাকে বলছিল একটা কথা, তোর কারণে আমি আমার ওয়াইফকে ডিভোর্স করছিলাম।
ওকে।
আর বাবার ভালোবাসা কখনো পাইনি, কারণ উনি প্রতি বৃহস্পতিবারে যাইতেন, উনি শনিবার দিন চলে আসতেন। আর আমার বাবাকে দেখে এখনো প্রচুর ভয় পাই আমি, ছোটবেলার থেকে প্রচুর ভয় পাই। আর উনি কখনো বলতো না যে আসো, এতদিন পরে গেছে, প্রতি সপ্তাহে তো উনি বাইরে থাকে, যে একটা দিন যা আসো আমার সাথে খাও।
ওকে।
তো আমি যখন ক্লাস 9 পড়ি, ঠিক ওই মুহূর্তে আমার বাবা আমাকে মানে সংসারের টাকাটা আমার কাছে দিতে চায়, বলে যে টাকা তোমার কাছে দেবো, তুমি বাজার করবা, তুমি আমার কাছে হিসাব দেবা। তখন আমার বাবা আমাকে টাকা দেয়, প্রায় 4,000 টাকার মতো বাজার করার জন্য দেয়। দেওয়ার পরেই উনি ঢাকাতে চলে আসে, পরের দিন আমার কাছে টাকাটা হারিয়ে যায়।
ওহো, প্রথম দেয় টাকাটা?
হ্যাঁ, প্রথম টাকাটা দেয়।
আচ্ছা,
এটা হারিয়ে যায় বলতে আমার যে পরের রুমটা ছিল সেই রুমেই ছিল, কিন্তু সেই রুমের থেকে কে জন নিয়ে যায়। সেটার কারণে আমার বাবা ঢাকা থেকে চলে যায়। যখন যাওয়ার পরে আমার বাবাকে আমি বলি যে টাকাটা হারিয়ে গেছে, তখন এটা বাবা মানতে নারাজ,
নিশ্চয়ই তুমি চুরি করেছো বা অন্য কিছু করেছো।
তখন গ্রামে অনেকে ফকির টকির ই করে না,
বাটি চালান।
এইরকম একজন লোক ছিল আমাদের পাশাপাশি, ওনাকে বলার পরে উনি বলতেছে আমি চাল পোড়া এ খাওয়াবো, সবাই খাওয়াইছে। আমার ওই আম্মাকে খাওয়াইছে, আমার আম্মার খাওয়ার পরে চাউলটা যেভাবে হওয়ার কথা এরকম আর হয়নি।
মানে কি হয় এটা, চাউল পোড়া খেলে?
চাউল পোড়া খেলে নাকি সবাই চাউল চাওয়াতে পারে, কিন্তু যে নিচে টাকাটা সে নাকি চিবাইতে পারে না। ঠিক সেইরকম সিচুয়েশনটা আমার আম্মার হয়েছিল।
এখানে একটা জিনিস বলে রাখি প্রিয় শ্রোতা, এই জিনিসগুলোকে বিশ্বাস করবেন কি করবেন না, এগুলোর সায়েন্টিফিক রিজন খোঁজার চেষ্টাও করি না কখন আমরা হেলো 8920-তে, এবং এই জিনিসগুলোর আমরা কোনোভাবে উৎসাহিত করি না। হ্যাঁ, আমরা বলি জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। কুসংস্কার যেমন জীবনের একটা অংশ, এবং একই সাথে ভৌতিক ব্যাপারগুলো যেমন জীবনের একটা অংশ, যৌক্তিক কিংবা অযৌক্তিক যেমন জীবনের অংশ, ঠিক তেমনি ভাবেই আমরা জিনিসগুলোকে এখানে উপস্থাপন করি। সেটাকে বিশ্বাস করবেন না করবেন না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা সবসময় বলি যে জীবনটা কুসংস্কার মুক্ত হোক।
তারপর তখন ওই মুহূর্তে এটা হওয়ার পরও আর কিছু বলতে পারিনি, যখন আমি একটু নিজের থেকে বুঝলাম যে আসলে এটা আমার সৎমা, এটা আমার বোনটাও এই ঘরের। তখন আমি আমার এই বোনকে এত আদর করতাম, আমার ছোট ভাইয়ের চেয়ে বেশি আদর করতাম। আর তখন আমার সাথে যত দুর্ব্যবহার যত কিছু হইতো, তখন ভাবতাম যে থাক, ব্যাপার না আমার কপালে ছিল তাই। এবং কি আমি কারো কাছে প্রকাশও করিনি কখনো।
ওকে।
এবং কি আমার এই সৎমাকে এত আদর করতাম, আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল ওরা কেউ জানতো না আমার সৎমা।
আপনি ছোট ভাইটার ক্ষেত্রে কি হতো?
ছোট ভাইটা আমার দাদির কাছে বেশি থাকতো।
ওকে।
এই জন্য আমার ছোট ভাইয়ের উপর উনি
তেমন একটা প্রভাব খাটাতে পারতো না। আচ্ছা,
পারতো না। তারপরে আমি এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করার পরে আমার ইচ্ছা ছিল আমার ঢাকাতে লেখাপড়া করার।
আচ্ছা।
কারণ আমার ওই ফ্যামিলিতে থাকার মতো ইচ্ছা কখনোই ছিল না, আর এই ফ্যামিলিতে বের হওয়ার মতো একটা ইয়া ছিল, স্বপ্ন গন্ধম, সেটা হলো আমি এসএসসি পাশ করার পরে হয়তো বা আমি বাসার থেকে
বেরোতে পারবো,
এটা আমি সর্বক্ষণ ভাবতাম। কিন্তু যখন আমার আব্বাকে বললাম, তখন উনি এগ্রি হলেন না, উনি ঢাকাতে বা বাইরে কোথাও ভর্তি করবে না।
ওকে।
পরে আমাদের গ্রামে একটা কলেজ ছিল, উনি এক সময় আমাকে বললো যে ওই কলেজে ইন্টারমিডিয়েট করার জন্য। বললাম যে না, আমি এই কলেজে ইন্টারমিডিয়েট করব না, কারণ আমি যে হাই স্কুলে লেখাপড়া করছি মানিকগঞ্জের ভিতরে সবচেয়ে ভালো স্কুল যেটা সেটা, কিন্তু আমি এখানে বলবো তাহলে আমি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হবো। পরে ওইখানে আব্বার ইচ্ছা ছিল না, পরে আমি ওইখানে আমি আমার নিজের ইচ্ছায় ভর্তি হয়েছি। যখন আমি ইন্টারমিডিয়েট করি তখন তো মোটামুটি সবই বুঝি, তখন আমার আম্মাকেও সবার কাছে ফেস করতাম আমার মা। কিন্তু ওই মুহূর্তে একটা জিনিস আমি ফিল করতাম, সেটা হলো বাবার ভালোবাসা। বাবার ভালোবাসা আমি ছোটবেলাতে ফিল করছি, অনেকে দেখতাম যে কোনো বাবা ছেলেকে বাবা বলে ডাকতেছে, এটা দেখলে পরে আমার মনের ভিতরে কষ্ট লাগতো যে আমার আব্বা তো কখনো আমাকে এটা বলে না, কিন্তু তখন নিজেরে মানিয়ে নিতাম। আর ওই ছোট ভাইটাকে আমি মানে ভিতরে তো ভালোবাসা ছোট ভাইয়ের জন্য ছিলই, মানে আমি নিজে না খেয়ে চেষ্টা করতাম ওরে খাওয়ানোর জন্য, কিন্তু বেশি ওই বোনকে ভালোবাসতাম। কেন ভালোবাসতাম, আমার মনে থিম হইতো যখন যে আসলে এই ছোট ভাই তো আমার ভাই, আর বোনটা তো একটু হইলেও ডিফারেন্স, কারণ এই মার ঘরের, যদি আমি ওকে একটু কম ভালোবাসি তাহলে ভাববে হয়তো ওর সৎ বোন এই কারণে। এই জন্য আমি চেষ্টা করতাম যে ছোট ভাইকে যদি 2 টাকার জিনিস দেওয়ার চেষ্টা, ওকে আমি 4 টাকা দেওয়ার জিনিস দেওয়ার চেষ্টা করতাম। ইন্টারমিডিয়েট ক্রস করলাম, ক্রস করার পর
ওই বাড়ির কলেজে,
হ্যাঁ, তারপর আমি ডিগ্রি করব। ইন্টারমিডিয়েট পড়ার পরে থেকে আব্বা আমাকে টাকা পয়সা খুব কম দিত। আমার টার্গেট ছিল আগে থেকে যে আমি কোন এক সময় বিজনেস করব, যে আমি কখনো চাকরি করব না। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে 3 মাস রেজাল্ট আউট হওয়ার 3 মাস গ্যাপ, এই 3 মাসে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আর বাড়িতে গেছিলাম না, ঢাকাতে মিরপুর 14 নম্বরে আসছিলাম, একটা গার্মেন্টসে আমি জব নিয়েছিলাম।
জানতো বাড়িতে লোকজন?
কেউ জানতো না।
কেন জব নিয়েছিলেন?
আমি ওখানে থাকতে চাইনি
বাড়িতে,
বাড়িতে
গার্মেন্টসের জব তো অনেক কষ্টকর।
হ্যাঁ, তবু জব কষ্টকর, তারপর এখানে কেউ জানতো না। আমি একটা চিঠি দিয়েছিলাম, তখন তো মোবাইল ছিল না,
বাড়ির লোকজন কেউ জানতো আপনি কোথায়
আছেন? কেউ জানতো না,
বাবাও জানতো না, পরিবারের
কেউ জানতো না, কেউ জানতো না।
তো খোঁজাখুঁজি করেনি বাড়ির?
খোঁজাখুঁজি করেনি আমাকে।
কেন
করেনি? খোঁজাখুঁজি করেনি। তারপরে আমি একটা চিঠি দিয়েছিলাম যে আমি বন্ধুদের সাথে চিটাগাং আসছি, মানে আমাদের এলাকারই একটা মেয়ে গার্মেন্টসে চাকরি করতো, তো ওর এখানে আসছিলাম, 1200 টাকা যে নিয়ে আসছি ওই মেয়েটাকে 1200 টাকা আমি দিয়ে দিছি, তো আমার জন্য একটা রুম ঠিক করে দেবে বা আমাকে একটা চাকরি দিয়ে দেবে। তো ওই মেয়েটা 1200 টাকা ও খরচ করে ফেলছে। আমার কাছে তখন সেকেন্ড ডে আর কি 2 টাকা ছিল। মিরপুর 14 নম্বরে ও আমাকে একটা চাকরি অ্যারেঞ্জ করে দিচ্ছে, এটা হলো কাটিং সেকশনে। আমার নেক্সট ডে তে আমার কাছে 2 টাকা ছিল, কিন্তু আমি দুপুরবেলা প্রচুর ক্ষুধার্ত ছিলাম, টোজ বিস্কিট পাওয়া যায় 1 টাকা দিয়ে, সেই টোজ বিস্কিট আর 1 কাপ চা আমি দুপুরবেলা খাইছি।
এই যে 3 মাস, এই 3 মাসের পরে আপনি বাড়ি ফিরে গিয়েছিলেন?
হ্যাঁ, 3 মাসের পর যেদিন রেজাল্ট আউট হয়েছে
সেদিন বাড়ি ফিরে,
সেদিন আমি এখান থেকে রেজাল্ট জানছি ফোন করে আমার স্কুলে, তখন আমি বাড়ি ফিরে গেছি।
গিয়ে আপনাকে সেই কলেজে, বাড়ির
কলেজে
ভর্তি হতে হলো। তখন বাড়ির মেম্বাররা কেউ কিছু বলেনি?
না, বাড়ির মেম্বারে কেউ কিছু বলেনি।
এই জন্যই আমি সবসময় একটা কথা বলে থাকি, উত্তরবঙ্গের একটা কথা আছে, মাও নাই যার ভাও নাই তার, মানে মা যার দুনিয়াতে নেই সেই ছেলে কোথায় বড় হচ্ছে, কিভাবে বড় হচ্ছে সেটার খোঁজ খবর আসলেই তেমন একটা থাকে না পরিবারে। হয়তো কোনো ব্যতিক্রম আছে, নিশ্চয়ই ব্যতিক্রম আছে কিছু কিছু পরিবার, তবে বাবা যে কখনোই মা হতে পারেন না এটার জন্য শত শত হাজার হাজার এক্সাম্পল সোসাইটিতে আছে। যাই হোক, হয়তো সৃষ্টিকর্তা তাদের কিভাবে সৃষ্টি করেননি সে কারণেই পারেন না, আর এই জন্যই হয়তো বলা হয় মা হচ্ছে সন্তানের জন্য সবচাইতে শ্রেষ্ঠ গিফট। ছোট্ট একটা বিরতি নিব, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, আর আজকের এই অতিথিকে সরাসরি দেখতে চাইলে, কোনো কমেন্টস করতে চাইলে, কিংবা তার সাথে সরাসরি কথা বলতে চাইলে, এবং একই সাথে হ্যালো ইট 920 মেম্বার হতে চাইলে, আপনি চলে আসুন আমাদের পেজে। আমাদের পেজের অ্যাড্রেসটি হচ্ছে ফেসবুক পেজে www.facebook.com/hello8920। আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে। 3 মিনিট পরে ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি? ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আপনারা যারা আমাদের এই পেজটিতে রয়েছেন, বিভিন্ন কমেন্টস করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের পেজটির ঠিকানা facebook.com/hello8920। হ্যালো 8920 স্পেলিংটা হচ্ছে HELLO 8920। ওকে, ফিরি আপনার কাছে যেখানটাতে আপনি ছিলেন, যে ডিগ্রি পাশ করলেন কলেজে।
আর ইতিমধ্যে আমি কম্পিউটার শিখে নিয়েছি, তারপরে আমার আব্বুকে বললাম যে আমি তাহলে মানিকগঞ্জে একটা কম্পিউটারের দোকান দেব। তা আব্বু এগ্রি হয়ে গেল, কম্পিউটার কিনে দিল, কম্পিউটারের দোকান দিলাম। আমার ঠিক পাশেই একটা দোকান ছিল, ওই হলো সিডি ভাড়া দিত। ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আস্তে আস্তে হয়ে যায়, আস্তে আস্তে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে, ওর বাসাতে আমি যেতাম, আমার বাসাতে ওরা আসতো।
ওকে,
আর ওইখানে বিজনেস শুরু করার পরে মানিকগঞ্জ শহর থেকে আমাদের বাড়িতে প্রায় 20 টাকা লাগে রিক্সা ভাড়া। তা আমি ওইখানে পরে একটা বাসা নিয়েছিলাম, বাসা নিয়ে আমার ওই ছোট ভাই ছোট বোন নিয়ে এসে ওদেরকে এখানে ভর্তি করে দিই।
আপনার মা এতে রাজি হয়?
হ্যাঁ।
ওকে,
আম্মা রাজি হয় তো আব্বা রাজি হয় না। আব্বা রাজি হয় না, পরে আমি নিয়ে আসার পর আব্বার এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে আব্বা এগ্রি না। তা আম্মা মাঝে মাঝে আসতো, আর ওই ফ্রেন্ডের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে, আস্তে আস্তে আমার আব্বা আম্মার সাথে ইনভলভ হয়ে গেছে। পরে ওকে বললাম আসলে সিডির বিজনেসটা অফ করে দে, এমন কিছু বিজনেস কর যে বিজনেসের কোয়ালিটি আছে। ওরে বললাম যে তুই আর আমি মিলে একটা বিজনেস করবো। তো দুজনে পরামর্শ করে কি করব, ওই মুহূর্তে মোবাইল, তখন আমরা একটা শোরুম করি দুজনে
ফোনের।
হ্যাঁ, ফোনে।
আপনার এই ফ্রেন্ডের নাম কি ছিল?
টিটু হাসান।
টিটু হাসান, ওকে।
তখন প্রতিষ্ঠানের নাম কি দেব দুজনে নির্ধারণ করি, টিএম ইন্টারন্যাশনাল।
টিএম ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কেন লাগালেন?
ইন্টারন্যাশনাল, আমাদের প্ল্যান ছিল এই টিএম কে কোন একদিন ইন্টারন্যাশনাল ভাবে ই করব।
না, মানুষ তার আশা সমান বড়। সি, আপনি শুরু করলেন এত ছোট, এত ক্ষুদ্র একটা জায়গা থেকে, কিন্তু আপনার স্বপ্ন ছিল আপনি এটাকে ইন্টারন্যাশনাল বানিয়ে ফেলবেন, ফোনকে আপনি ইন্টারন্যাশনাল বানিয়ে ফেলবেন বা অন্য কোনো কিছু একটা, হোয়াট এভার ইট ইজ। তখন টেলিকম কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি ফোন কলের চিন্তা ভাবনা করেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।
ও লেখাপড়া কম জানত, কিন্তু প্ল্যান ছিল আমার, কিন্তু ওর ছিল শ্রম এরকম একটা, মার্কেটিং বলো, অফিসিয়াল বলো, সবকিছু আমি মুভ করবো, তুই খালি এখানে দেখবি। তবে কোন এক সময় এই টিএমটা যেন সমগ্র বাংলাদেশের সবাই চিনে। পরে আমরা একটা শোরুম নিলাম, এটা আমার ফাদার জানতো না, ওদের ফ্যামিলিতে কেউ জানতো না, মানে আমরা প্রথমে নিয়ে সাইনবোর্ড লাগাইছি, তারপরে জানাইছি ফ্যামিলিতে।
ওকে,
যখন এটা আমি ডিড করি বিজনেসটার, তখন ও বলতেছে ডিড করবে, ও বলতেছে তোর নামে ডিড কর। আমি বলতেছি না, আমার নামে না, তোর নামে আমি ডিডটা করবো, তোর আর আমার তো একই, এর মধ্যে কোন সমস্যা নেই। তা আমার কম্পিউটার সেক্টর ছিল, তো ওইখানে কম্পোজ করছে, কম্পোজ করে ও বলছে তোর নামে, পর আমি বলছি না, পর আমি কম্পোজ করি ওর নামে, আমি ডিডটা করছি,
মানে ওর নামে দিয়ে দিয়েছেন পুরোটা।
পরে এখন ডিডের উপর নির্ভর করে ট্রেড লাইসেন্স করতে হয় বিজনেসের, ট্রেড লাইসেন্স তো অটোমেটিক ওর নামে হয়ে গেছে, টোটাল পেপার গুলো বিজনেসের টিএম ইন্টারন্যাশনাল পুরো বিজনেসটা এখন ওর নামে একক ভাবে করে ফেলছি আমি। করার পরে পেপার গুলো আমার কাছে ছিল, যে
ওর নামে কেন করলেন, একক ভাবে না করে যৌথ ভাবে তো করতে পারতেন, কারণ আপনাদের দুজনেরই ইনভেস্ট।
হ্যাঁ, ইনভেস্ট দুজনেরই, কিন্তু আমি করছি ওর সাথে হলো জাস্ট সম্পর্কের কারণে, যে ওর মানেই তো আমার,
মানে এই পরিমাণে সম্পর্ক ছিল,
এই পরিমাণে সম্পর্ক।
আমরা এই সম্পর্কগুলোকে স্যালুট করতে চাই। ইনফ্যাক্ট প্রত্যেকটা সম্পর্কে এক ধরনের সন্দেহ থাকে, তবে বৈষয়িক ব্যাপারগুলোতে আমার মনে হয় যে বন্ধুত্ব বলেন বা যেটাই বলেন না কেন, এই জায়গাগুলোতে ঠিক আছে, পৃথিবীতে যে এরকম উদাহরণ নেই তা কিন্তু না, যে পুরোপুরি একজনের নামে হয়ে গেছে কিন্তু সেটা আসলে অনেকেরই প্রপার্টি, কিন্তু তারপরও আমার মনে হয় বৈষয়িক ব্যাপারগুলোতে অনেক বেশি যৌক্তিক হওয়াটা প্রয়োজন, যার যেটা সে অনুযায়ী তা সেটা দিয়ে দেওয়া, কারণ সম্পর্ক সবসময় একরকম থাকে না, এটা বিভিন্ন চড়াই উত্তরের মধ্যে দিয়ে যায়। ওকে, তারপর
তো ও বলছে কাগজপত্র আমার নামে, সমস্ত কাগজপত্র তোর কাছে রাখ। এর ভিতরে বিজনেস আরো প্রসার করতে গেলে টাকার দরকার, তখন তো টাকা কোথায় পাই, টাকা অ্যারেঞ্জ করতে গিয়ে নিজে একটু হিমশিম খেয়ে গেলাম। তখন আব্বাকে অবগত করলাম, তা আব্বা টাকা দেওয়ার মতো ইন্টারেস্টেড না। তখন ভাবলাম যে টাকা কিভাবে কিভাবে অ্যারেঞ্জ করা যায়, তো গ্রামের ভিতরে একটা ইয়ে আছে যে বিয়ে করে যৌতুক নেওয়া, এটা আছে। তা কোন এক সময় আব্বা আমাকে ওই ছোট বোনকে দিয়ে আমাকে বলতেছে ওরে বিয়ে করে শ্বশুরবাড়িতে টাকা নেই,
ও ছোট বোনের সাথে শেয়ার করেছে যে আপনাকে বিয়ে দিয়ে দিবে, দিয়ে আপনার শ্বশুরবাড়ি থেকে টাকা নেবে। ওকে,
তো ছোট বোন আমাকে বলতেছে যে আব্বা এটা বলতেছে, তাহলে টাকা অ্যারেঞ্জ করলে তুই বিয়ে করে তারপরে টাকা আন। তখন আমি এর ভিতরে ইয়া না, কারণ তখন আমার বয়স কত, 27 হবে হয়তো,
বিয়ের বয়স হয়ে গেছে, গ্রামের প্রেক্ষাপটে 27 বছর বিয়ের বয়স হয়ে গেছে।
তখন আমি মানে ওরকম ইয়া না, তখন আমি চিন্তা করতেছি আমার এই টিএম কে ধরে রাখতে হলে আমার টাকা দরকার।
ওকে,
ওই ফ্রেন্ডের অ্যাবিলিটি ছিল, ওই ফ্রেন্ডের ফাদার ওকে টাকা দিছে, ও যে টাকা দিবে আমাকে তো সেই টাকা দিতে।
ও কত টাকা ইনভেস্ট করেছিল
ওইখানে? আমাদের টোটাল ইনভেস্ট ছিল প্রায় 5.5 লাখ টাকার মতো।
ও কত টাকা দিয়েছিল ওই সময়টাতে?
ওই সময় তো 50-50 দিছিল,
আপনি 2.5 লাখ, ও 2.5 লাখ। আপনি টাকাটা জোগাড় করলেন কিভাবে?
আমার নামে একটা জমি ছিল, জমিটা আমার দাদা আমাকে দিয়ে দিয়েছিল যখন আমার মা মারা যান। ওই মুহূর্তে
ওই জমিটা বিক্রি করে
দেন। জমিটা আমি বিক্রি করে দিয়েছি।
তো বাকি টাকার কিভাবে দরকার হচ্ছে এখানে?
এখানে আরো ওই যে বিভিন্ন মোবাইল সেট আসতেছে, আপডেট, বিভিন্ন সিম আসছে,
মানে আরো টাকা লাগবে ইনভেস্ট করার জন্য। সেটার জন্য আপনার বাবা আপনাকে পরামর্শ দিচ্ছে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নাও। ওকে,
অলরেডি এরা মেয়েও দেখতেছে। পরে যে বাসাতে ভাড়া ছিলাম ওই বাড়িওয়ালার সাথে কথা বলার পরে ওই বাড়িওয়ালা পরে আমাকে অনেক কিছু বলছে যে আসলে জীবনে টাকাই দরকার, হোক বিয়েতে একদিন করবেই। তো উনি বলার পরে আমি বলছি ঠিক আছে সমস্যা নেই,
নিবো যৌতুক। তারপর আমার টিএম ইন্টারন্যাশনাল কে দাঁড় করাতে হবে। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি প্রিয় শ্রোতা, জীবনে যা ঘটে যায় সেটাই মানুষ এখানে উপস্থাপন করে। আমরা যৌতুকের ব্যাপারে সবসময় বলে থাকি বিগ নো, এবং আপনি জানেন যে যৌতুক যে নেয় এবং যৌতুক যে দেয়, এই দুই ধরনের ব্যক্তিকেই সামাজিকভাবে আমরা না বলতে চাই। এটা সামাজিকভাবে গর্হিত অপরাধ, এবং যিনি যৌতুক নেয় তাকে তো এরকম কথা আমরা শুনেছি যে সালাম দেবেন না তাকে, কারণ সে সম্মান করার মতো ব্যক্তি নন। কারণ একটা জিনিস চিন্তা করে দেখুন যে প্রথমত রিলিজিয়াসটি কই থেকে এটা যায় না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একটা মানুষকে নিয়ে নিচ্ছেন আপনার পরিবারে, যেই মানুষটি 18 বছর কিংবা 20 বছর বা 22 বছর একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত একটা পরিবারে বড় হয়েছে, তাকে ভরণ পোষণ দিয়েছে, তার লেখাপড়া করেছে, তাকে লালন পালন করেছে, তাকে মানুষের মতো মানুষ করে সেই মানুষটিকে বিনা শর্তে আপনার কাছে তুলে দিচ্ছে ওই পরিবারের সদস্যরা, এবং সেই মানুষটি পুরোটা জীবন আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য সার্ভ করবে। আর এই মানুষটিকে লালন পালন করে যখন আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে, তখন আপনি উল্টো তার কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে টাকা দাবি করছেন। এর চাইতে নির্মম লজ্জিত কাজ আর পৃথিবীতে কি হতে পারে? আমি এই কথাগুলো যে বললাম এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না,
যৌতুকের পক্ষে আমিও না, কিন্তু তখন আমার যে ইমোশনটা ছিল সেটাই আমি বলতে, যেটা বাস্তব।
রাইট, তারপর
অনেক মেয়েদের দেখতেছে, কিন্তু আমার ওই বন্ধুটা আমাকে বলতেছে যে মেয়ে কত জায়গায়, তোর এখানে কত মেয়ে কম্পিউটার শিখে, তো এখান থেকে তো মেয়ে একটা সিলেক্ট করতে পারিস। এর ভিতরে কথা চলতেছে ওই যারাই কম্পিউটার শিখতো আমাকে ভাই ডাকতো, তো একটা মেয়েকে বলতেছে যে তোমার ভাইয়ে মেয়ে দেখতেছে, তোমাদের এখানে কত মেয়ে, একজন তো হয়ে গেলেই হয়। ঠিক আছে, পরে ওই মেয়েটা বলছে যে এইভাবে তো হবে না, হইতে গেলে তো বলতে হবে।
ওকে,
তখন আমার ওই বন্ধুটা বলছে আচ্ছা তোমাকে যদি বলি তাহলে কি তুমি এগ্রি? তখন বলছে এটা তো আমাকে বললে হবে না, গার্ডিয়ানকে বলতে হবে।
আচ্ছা,
এই কথা বলার পর আমাকে বলতেছে যে ওই মেয়েকে, আমি কাছে ওই মেয়েকে কি তোর পছন্দ হয়? আমি কই ওই মেয়েকে, ওই মেয়ে তখন হলো মাত্র ডিগ্রি রেজাল্ট হয় নাই, ওর ডিগ্রি পরীক্ষা দিছে, ডিগ্রি রেজাল্ট হয় নাই। তখন বলতেছি যে আসলে এই ব্যাপারে আমি তো কথা বলতে পারবো না,
আমার গার্ডিয়ানকে বলতে হবে।
আমার ওই ফ্রেন্ড পরে আব্বাকে বলছে, আব্বাকে বলছে, আব্বাকে বলার পরে আব্বা আমরা যে বাসাটা ভাড়া থাকি ঠিক ওই বাসাতে আব্বা ওই মেয়েটাকে ডাকছে,
মেয়েকে সরাসরি ডেকেছে।
হ্যাঁ, মেয়েকে সরাসরি ডেকেছে। মেয়ে হলো আবার ওইখানে ইয়ে থাকে, বাসা ভাড়া করে ওরা মেয়েরা মিলে ম্যাচ করে তারপরে লেখাপড়া করে, ওর বাসা আবার ওই দূরে,
অনেক দূরে, সেই জন্য মেয়েটাকে সরাসরি ডেকেছে।
তো মেয়েটাকে ডাকার পরে মেয়ের সাথে কি কথা হয়েছে আমি জানি না, তো মেয়ের সাথে আব্বা কথা টথা বলার পরে অলরেডি আমার আম্মা মেয়ের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে।
হ্যাঁ,
এই মেয়েটা আমাদের গ্রামের বাড়িও গেছে আমার ছোট বোনের সাথে, আমার ছোট বোনের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে ওর সাথে আমার একটা বিয়ের কথাবার্তা চলতেছে। যখন আমার বিয়ের কথাবার্তা চলতেছে তখন আমি চিন্তা করলাম তাহলে পরে ওর সাথে আমি কথা বলি, তারপরে ও আমার সাথে কম্পিউটারে আর যায় না। তারপরে একদিন ডাকলাম, আমাদের মানিকগঞ্জের একটা কফি হাউস আছে, তো ওইখানে ডাকছি, তা আমি আমার ওই ফ্রেন্ড টিটু হাসান আর ওই মেয়ে, মেয়ের আর একটা বান্ধবী। তারপরে মেয়েটাকে বললাম যে আসলে যা শুনলাম তুমি কি এগ্রি? পরে বলতেছে আসলে আমি কিছু না, যদি আমার গার্ডিয়ান দেয় আমি ওকে।
ওকে,
এর ভিতরে আম্মা অলরেডি আশেপাশের বাসার সবাইকে বলে ফেলছি আমার ছেলের বউ,
মানে এত দূর এগিয়ে গিয়েছে।
তারপর আমার বিয়েতে অতটুকু ইচ্ছা ছিল না।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম নুসরাত।
নুসরাত, মানে আপনার সেরকম একটা ইচ্ছা ছিল না, কিন্তু মা যেহেতু সবার কাছে ফ্ল্যাশ করে ফেলেছে,
তখন ওইখানে আমি আবার হয়ে গেছি যে আসলে এই মেয়ে যদি এখন বিয়ে না করি আমি, তাহলে তো মেয়ে এখানে থেকে লেখাপড়া করা সেট আপ হয়ে যাবে। তারপর আব্বা ওদের বাড়িতে গেল, ওদের গার্ডিয়ানও বলছে, তো কথাবার্তা সব ফাইনাল হয়েছে। ফাইনাল হয়েছে, আব্বা একটা আংটি নিয়ে গেছে, আংটিও পড়াইছে, ওই দিনই ওর ডিগ্রি রেজাল্ট দিছে মেয়েটার।
ওকে,
ডিগ্রি রেজাল্ট আবার আমি আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া আপনি আমার রেজাল্টটা নিয়ে আসেন। এর ভিতরে আব্বা আমার নানা মানে আদার্স আমার যারা রিলেটিভ ছিল ওরা ওদের বাসাতে, ডিগ্রি রেজাল্ট আমি নিজেই ফোনে বলে দিছি, মানে একসাথে ও দুইটা আনন্দ উপভোগ করছে, এক হলো ডিগ্রি রেজাল্ট, এঙ্গেজমেন্ট।
ওকে,
তারপরে এঙ্গেজ হলো, বিয়ের ডেট হয়ে গেছে। তো এর ভিতরে যৌতুকের যে কারণে বিয়ে, যৌতুক কি 75,000 টাকা দিবে।
ওকে, আপনাদের ফ্যামিলি থেকে প্রপোজ করা হলো 75,000।
তো বিয়ের একটা ডেট হলো, একটা শুক্রবার ছিল। এটা হলো
কত টাকা মহরানা ছিল?
মহরানা 1,00,000 টাকা।
মহরানা ছিল 1,00,000 টাকা। ওকে,
এটা হলো 28 জুলাই 2005। যে আমি যখন বিয়ে করতে যাব, বিয়ের কোন আনুষ্ঠানিকতা নাই, এবং আব্বা উনি বিয়ে যেদিন করতে যাব ঠিক আমাকে বিয়ে করছে ওই মুহূর্তে হলো আমার আব্বা ঢাকা থেকে গেছে, তাতে বুঝলাম যে বিয়েটা কেমন যেন, মানে আমার কাছে কেমন যেন একটা মনে হচ্ছে যে এটা বিয়ে না কি।
মানে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে তার বিয়েটা অনেক সুন্দর করে হোক, সেই জায়গাটিতে আপনার জিনিসটা সেরকম ছিল না,
অন্যরকম হয়েছে। এখানে টোটালি সবকিছুই আমার কাছে এলোমেলো হলো, কিন্তু একটা স্বপ্ন দেখতেছি আমার টিএম ইন্টারন্যাশনাল নিয়ে,
মানে এই টাকাটা আমার কাছে আসবে এবং আমি টিএম ইন্টারন্যাশনাল ইনভেস্ট করব,
আমি টিএম ইন্টারন্যাশনাল নিয়ে স্বপ্ন দেখতেছি।
যদিও লাইফের আমরা এই পার্টটাকে আমরা অ্যাভয়েড করতে চাই বিকজ পিপল উইল বি ইন্সপায়ার্ড বাই দিস, আপনি খুব সংক্ষিপ্ত করে বলুন তো আলটিমেটলি বিয়েটা হয়েছে এবং টাকাটাও আপনি পেয়েছেন এবং এই টাকাটা আপনি ইনভেস্ট করেছেন?
টাকাটা পাইনি, পাইনি বলতে 45,000 টাকা দিয়েছে।
এই টাকাটা আপনি টিএম ইন্টারন্যাশনাল ইনভেস্ট করেছিলেন?
ইনভেস্ট করিনি,
করেননি, কি করেছিলেন?
টাকাটা নিয়ে আসছে, আমার বিয়ে হলো, নিয়ে আসলো, পরের দিন যে শ্বশুরবাড়ি যাওয়া লাগে সেটা আর যাওয়া হয়নি ব্যবসায়িক ইয়ের কারণে। আমি বলছি যে আমি পরে যাবো, আমাকে আনার পরে আমার সাথে আমার সৎ মায়ের আচরণটা কেমন যেন ওই দিন রাতের থেকেই একটু অন্যরকম হচ্ছে, তখন আমরা একটা বাড়াবার সাথে।
ওকে, আমাকে একটু বলবেন যে কোথা থেকে কোথায় আসলো? আপনি বাড়িতে আসলেন তখন মানে আপনার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো আপনার সাথে?
বাসাতে আসার পর,
মানে আপনার বউকে নিয়ে আসার পরে?
বউকে নিয়ে আসার।
আচ্ছা, ঠিক আছে, তারপর
খারাপ ব্যবহার শুরু, এবং কি রাত্রে আমাকে বললো, রাত্রে বেলা আমার ছোট বোনকে মারছে আর আম্মা যে কোনো একটা কারণে, মারার পর বলছে কালকে আমি আমরা আর এই বাসাতে থাকবো না। পরে সকালবেলা ঠিকই চলে যাচ্ছে, তখন মানে আমি কালকে বিয়ে করে নিয়ে আসলাম, আজকে ঝগড়া, যাকে বিয়ে করে নিয়ে আসছি ও অনেক কান্নাকাটি, তা আব্বাও অলরেডি উনি ঢাকায় চলে আসছে পরের দিন, এবং আম্মাকে আমি রিকোয়েস্ট করলাম যে আসলে এই মুহূর্তে মানে চলে যাচ্ছ কেমন দেখে ব্যাপারটা, কালকে বিয়ে করে নিয়ে আসার পর আজকে এই অবস্থা। তো এভাবে ঝগড়া জাটির মধ্যে চলতেছে, মানে কি কারণে ঝগড়া সেটা নিজে বুঝতেছি না।
পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল আপনার পরিবারে শুরু থেকেই আমি দেখতে পাচ্ছি,
কিন্তু বুঝতেছি না ঝগড়া জাটির কারণে। আমার ছোট ভাইটাকে করছি, ওই যে ওই ফ্রেন্ড, ও করছে কি, ওরে আমার বাসায় নিয়ে যাই, পূর্বর বাসায় নিয়ে, ওর প্রচুর জ্বর ছিল, তো ওই বাসাতে নিয়ে গেছে। তিন তারিখে হঠাৎ আমার আব্বা ডাকাতে চলে গেছে, ও সরি একটা লাইন, মানে তিন তারিখ, দুই তারিখের ঘটনাটা, দুই তারিখে আমার ওই ফ্রেন্ড আমাকে ডাকছে,
টিটু আপনাকে ডেকেছে, মানে আপনার টিএম ইন্টারন্যাশনাল এর শেয়ার হোল্ডার।
টিকটু আমাকে ডাকার পরে একটা হোটেলে বসছি, বসার পরে বলতেছে কি, এই টিএম ইন্টারন্যাশনাল আজকের পরে তোর না আমার,
ডিরেক্ট আপনাকে কথা বললো?
হ্যাঁ, ডাইরেক্ট। তখন এই কথা বলার পর আমি ব্যাপারটা মানে একটু রহস্যজনক মনে করছি, যে ও মনে হয় আমার সাথে এমনি
ফান
করতেছে। তো বললাম কি বলতেছিস, কয় হ্যাঁ, এতে তুই যদি আমার মামলাও করতে পারিস পেপার টেপার্স ব্যাপারে, সব পেপার্স আমার কাছে। যখন এই কথাটা বলছে তখন আমার মেমোরি পেপার্স ওর কাছে, মানে বুঝতে পারিনি তুই আর এখন ঢুকতে পারবি না।
কেন হঠাৎ করে কেন এই ধরনের আচরণ করবে,
মানে এটা আমি নিজেও বুঝতে পারিনি যে হঠাৎ করে কেন এই ঘটনাটা। তো পরে আমি ওই মুহূর্তে আর দেরি করিনি, গেছি বাসায়। বাসায় যাওয়ার পরে আমার ওই ওয়াইফকে বলতেছি যে ও আসছিল কিনা, ও তো আসছিল, তো কালকে এসে আমার ইয়াতে বলছে যে শোকেসের ডয়ারে তোমাদের প্রতিষ্ঠানের কাগজপত্র আছে, ও তোমার কাছ থেকে নিয়েছে।
ওকে,
কাগজপত্র ওর হাতে নেওয়ার পরে পরের দিন আমাকে এইভাবে থ্রেট করছে। তো এটা দুই তারিখের ঘটনা। তিন তারিখে আব্বা ডাকাত থেকে চলে আসছে সকালবেলা, তো আব্বা এসব বলতেছে কি যে আমরা আর তোমাদের সাথে নেই। আমি বলছি আমাদের সাথে, মানে হ্যাঁ তোমার সাথে নেই, যে আজকে আমরা এখান থেকে চলে যাব। তখন আমি মানে বাবার কথাগুলো আমি কেমন যেন মনে হচ্ছে যে কেন হয়, তা আমি বলছি বাবা হয়তো রাগ করে বলতে পারেন, বাবাকে বলছি যে টিএম ইন্টারন্যাশনালে আমি বসবো আর কম্পিউটার সেক্টরটা ওটা ছোট ভাই বসবে, এটা আমি বলছি। তা আব্বা আমাকে একটা প্রশ্ন করছে, এই বিজনেস যা আছে সব কার? আমি বলছি আপনার। আমি আব্বাকে বলছি যে আপনার সবকিছু মালিক আমি। তারপর আমাকে বলছে যে আজকের দিনের পরে থেকে তোমার সাথে আর নেই। এর ভিতরে দেখি পিক আপ ব্যান, ব্যান আছে না গ্রামে, ব্যান চলে আসছে। ব্যানটা আবার হলো ওই টিটুই পাঠাইছে, টিটুর পরিচিত, ব্যান আমি চিনি, টিটুর হলো কাকাতো বোনের জামাই ব্যান চালায়, তো ওকে পাঠাইছে। ওকে যখন ব্যান নিয়ে, দুই তিনটা ব্যান নিয়ে গেছে, তখন আমি অবাক হয়ে দেখি বাসার ফ্যান খুলতেছে, খাট খুলতেছে, সবকিছু।
কোন বাসা এটা? মানিকগঞ্জের বাসা?
মানিকগঞ্জের বাসা।
কোথায় যাবে আপনার বাবা?
কোথায় যাবে এটা আমি জানি না।
মানিকগঞ্জে আপনাকে রেখে ওখান থেকে চলে যাচ্ছে,
হয়তো আমাদের গ্রামের বাড়ি চলে যাবে
আপনার ছোট বোনকে সাথে করে নিয়ে,
ছোট বোনকে
এবং আপনাকে এবং আপনার ভাইকে এবং আপনার বউকে রেখে যাচ্ছে।
এই কথা বলে নাই যে ভাইকে কাকে নিয়ে যাবে, এই কথা বলে
কিছু বলেনি, শুধু বলেছে আজকে থেকে তোমার সাথে আমরা নেই।
পরে উনি সবকিছু বের করতেছে, তো যে বাসাটা ভাড়া নিছি ও বাসাটা আমি ভাড়া নিছিলাম, তো ওই বাড়িওয়ালি আমাকে বলতেছে কি তুমি রেগুলার নিতে মানা করো, আমি আটকাই দিতেছি। পরে আমার আব্বার সাথে উনি বার্গেনিং করছে, বলছে আপনার কাছে তো ভাড়া দেয়নি, আপনাকে তো আমি চিনি না, এই বাসা তো ভাড়া নিছে মাসুদ আমার কাছ থেকে, এগুলা মাসুদকে ছাড়া বের করতে দেবো না। তখন আমি ওই বাড়িওয়ালি বলছি দেখেন এটা আমার আব্বা, তো উনি যদি সুখ পায় নিয়ে যাক, ছোট ভাই তো এর মধ্যে বাসাতেই নেই, ওই ফ্রেন্ডের বাসায়, আমরা দুজন বসে আছি, ভাবতেছি যে হয়তো বা যদি রাগ করে কোন এক সময় রিল্যাক্সে চলে আসবে।
এর আগে কি কোনো গন্ডগোল হয়েছিল পরিবারে?
না, পরিবার
একটা যেটা জানলাম যে আপনার মায়ের আচরণ কোনোভাবেই চেঞ্জ হয়ে গেল বিয়ে করে বৌনি আসার পরে, তখন একটা রাগারাগি হয়েছিল এবং সেই সময়টাতে টিটো মানে আপনার ওয়াইফের কাছ থেকে শোকেসের কোন একটা জায়গায় কাগজ আসছে, কাগজগুলো সে নিয়ে গেল এবং তারপরে এসে আপনার সাইমুলটেনিয়াসলি আপনার বাবাও বলছে যে তোমার সাথে আজকের পর থেকে আমরা নেই। আর ইউ শিওর যে আপনি কোন ধরনের কোন নেগেটিভ বা কোন খারাপ কোন কাজ করেননি কারোর সাথে?
না, কারোর
সাথে। আপনার ওয়াইফে কোনো কিছু করেনি?
না, না।
অদ্ভুত রকমের একটা
সময় হলো, অনলি তিন দিন ডিফারেন্স,
তিন দিনের মধ্যে ঘটনাগুলো ঘটছে। বিয়েতে আপনার বাবার মত ছিল?
হ্যাঁ, বাবাই যে এঙ্গেজ করছে,
আপনার বাবাই সবকিছু করেছে। আপনার ওয়াইফ আসার পরে কোনো কিছু করেছে ফ্যামিলিতে?
ওয়াইফ আসার পরে কোনো সুযোগই ছিল না। 28 তারিখে নিয়ে আসলাম পরের দিন, মানে আমার ওয়াইফ তো তখন নতুন।
অদ্ভুত রকমের একটা ধোঁয়াশার মধ্যে আমরা রয়েছি প্রিয় শ্রোতা। একটা হচ্ছে বাবা চলে যেতে চাচ্ছেই তার ছেলেকে ফেলে অন্য কোথাও, বন্ধু এসে বলছে যে আজকের পর থেকে সমস্ত বিজনেস আমার, যে টিএম ইন্টারন্যাশনালের জন্য আজকের মাসুদ বিয়ে করলো সে নিজে ইনভেস্ট করেছে, তার বন্ধুও 50-50 ইনভেস্ট করেছে, করার পরেও প্রপার্টি সম্পূর্ণ বন্ধুর নামে করেছে। সেই বন্ধু পরের দিন এসে কাগজপত্র নিয়ে গিয়ে বলছে যে আজকের পর থেকে টিএম ইন্টারন্যাশনাল আমার। আমরা ঠিক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, 12:06 আমরা ফিরে আসব। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, এবং জীবনের গল্পের এই বাঁক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আপনি কল্পনাও করতে পারবেন না। ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার পরেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. প্রথম দেখা ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস, নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস, নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06। আপনারা শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে শাকিল, আরজে লাবিব, খালিদ এবং লোবান, এবং চলছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ঢাকা, চিটাগং এবং কক্সবাজারে একসাথে। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বন্ধু যে তার জীবনের গল্প আজকে লাখো মানুষের সাথে শেয়ার করছে, মাসুদ রানা, যাকে আমরা মাসুদ নামেই চিনি। এবং মাসুদ রানার জীবনের যে গল্প, সেই গল্পের এমন একটি বাকি আমরা রয়েছি যখন মাসুদ রানা ঘরে একটা বউ পেয়েছে কিন্তু তার সব দিক থেকে শূন্য হওয়ার মতো অবস্থা, সেখান থেকে আমরা ফিরব। তবে তার আগে বলতে চাই, চলে আসুন আমাদের ফেসবুকে এবং সরাসরি কথা বলতে পারেন ওর সঙ্গে, এবং একই সাথে ওকে যদি কিছু বলার থাকে, কিছু কমেন্টস করতে চান, কোন প্রশ্ন থেকে থাকে, এবং হ্যালো 8920 যদি মেম্বার হতে চান আপনি, তাহলে এই ফেসবুকের মাধ্যমে আপনি হতে পারবেন। ঠিকানাটা আমি আরেকবার বলছি এবং বারবারই বলি, facebook.com/hello8920, facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, প্রায় 7 লাখের কাছাকাছি হচ্ছে মেম্বার। আপনি যদি লাইক দেন সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং যারা হ্যালো 8920 তে জীবনের গল্প বলতে চান তারা ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9 1 1
5668 এই ফোন নম্বরটি 24 ঘন্টা 7 দিন 365 দিন বছরের পর বছর আপনার জন্য খোলা থাকে। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করে নেবেন, 3 মিনিট সময় দেওয়া হয় আপনাকে ফোন করার পরে। ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং আপনার যা বলার আছে আপনি 3 মিনিটের মধ্যেই বলবেন এবং যোগাযোগ করার জন্য আপনি যে নম্বরটি দেবেন ওখানে সেই নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, যাতে করে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ওকে মাসুদ, আপনার কাছে ফিরি, তারপর কি হলো?
তারপর আমরা বসে আছি, এখন ওইগুলো সবকিছু বের করে নিয়ে যাচ্ছে। তা আমি মনে মনে ভাবতেছি যে আমার বাবা তো সবকিছু বের করে যদি নিয়ে যায় আমাকেও নিয়ে যাবে তাহলে। ওই বাড়ি আলী অনেক রিকোয়েস্ট করছে, বলছে যে মাসুদ যদি কোনো অপরাধ করে তার আমরা বসে এর দেখব, তিন দিনে যে মেয়েটা আসছে এই মেয়ে যদি কোনো অপরাধ করে তার বিচার আমরা করবো। কি হয়েছে বলেন? কয় না, কোনো কিছু না, এদের সাথে থাকবো না। তখন ওরা সবাই কিছু বের করে নিয়ে গেছে। পরে আমি রুমের ভিতরে ঢুকছি, রুমের ভিতরে ঢুকে দেখি যে কিছু নাই, জাস্ট আমার একটা শার্ট আর একটা প্যান্ট ছিল, আর পরনের লুঙ্গি ছিল আমার, আর গেঞ্জি গাজিয়েছিলাম, আর আমার বোর যে নতুন শাড়িটা দেওয়া হয়েছিল বিয়ের শাড়ি ওই শাড়িটা রয়েছে, আর আমার ছোট বাড়ির শার্ট প্যান্ট রয়েছে। এগুলা ফ্লোরের ভিতরে ফালায় রেখে গেছে। যখন আমি এই জিনিসটা দেখছি তখন হলো আমি নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম, এটা কি হলো, তখন আমি কি করবো বুঝতেছি না। আর যখন আমার ছোট ভাইয়ের ড্রেসগুলো পরা দেখছি তখন আমি ভাবছি তাহলে আমার ছোট ভাই করা নেবে না। তখন আর ওই মুহূর্তে আমি দেরি করিনি, আমি চলে গেছি একটা রিক্সায় করে, আমার কাছে টাকা নাই। তখন ওই বাড়িওয়ালির কাছ থেকে 50 টাকা নিয়েছি, নিয়ে রিক্সায় করে ওই ফ্রেন্ডের বাসায় গেছি, যা দেখছি ছোট ভাই জ্বর, পরে ছোট ভাইকে ওখান থেকে নিয়ে আসছি আমি। এখন আমরা তিনজন কি করব, মানে আমি কিচ্ছু বুঝতেছি না যে এই মুহূর্তে কি করতে পারি। তারপর আমি ওই মুহূর্তে চলে গেছি সেই আমাদের গ্রামের বাড়িতে, আমার ওখানে মেজো কাকা থাকে আর এর ছোট কাকা।
ওরা কোথায় চলে গেল?
তখন আমি জানি না,
তখন আপনি জানেন না।
আমি ওই মেজো কাকার কাছে গেছি, সবকিছু বলছি, বলার পর তৎক্ষণাৎ মেজো কাকা চলে আসছে। মেজো কাকা এসে তো আমাদের দেখে কান্নাকাটি করতেছে যে ওই মুহূর্তে আসলে কি করার। তো ওই সময় মেজো কাকা মানে ই করছে আমার, বললো যে এখন কি করবি। তখন আর মেজো কাকার সাথে কথা বলতে পারতেছি না। তারপরে মেজো কাকা বললো কি সবকিছু ওখানে পাতিল 2 কেজি চাল এগুলো কিনে দিয়ে গেল। ওই সময় আর ওই বাড়িওয়ালারা বললো যে ওইখানে থাক, যদি ভাড়াটা হয় আমি এসে দেব।
শ্বশুর বাড়িতে কি আপনি বলেছিলেন?
না, ওই সময় তারা কেউ জানে না। তারপরে মেজো কাকার সাথে কথা বললাম যে এখন আসলে কি করতে পারি, আর মেজো কাকাও জানে না তারা কোথায় গেছে। পরে যেভাবে হোক এক সময় শুনছে যে তারা আসলে বাড়ি যায় নাই, ওই পাশেই একটা রুম ভাড়া নিয়ে ওই রুমের ভিতরে সবকিছু তুলছে। আর ওই ফ্রেন্ডের সাথে তো আমার যোগাযোগ ওই মুহূর্তেই ক্রস হয়ে গেছে। তারপর মেজো কাকা আমাকে এক্স্যাক্টলি মনে নাই কত টাকা দিয়ে গেছিল। তার ওই ছোট ভাইয়ের জ্বর অবস্থায় আমি ওষুধ এনে আমার বউ আর ছোট ভাইকে এক রুমে রেখে, রুমের ভিতরে যে শোয়াবো বা এক গ্লাস পানিও সেটাও নেই। পরে ওই বাড়িয়ালি একটা বেডশিট দিছিল, এখনো আমি তাকে কখনো বলবো না, সে যে আমাকে হেল্প করছে। প্রায় 3 দিন রান্না করতে দেয়নি, ওনার ওইখানে খাইছি। তাই ওই মুহূর্তে আমি সবচেয়ে ওর অনুপ্রেরণা পেয়েছি সেটা হলো আমার ওয়াইফ আমাকে একটা কথা বলছে যে আমরা দুজন যদি চাকরিও করি তবু চলতে পারবো। যখন আমাকে এই কথাটা বলছে তখন মনে হয়েছে যে না আসলে বাঁচতে পারবো। তো ওদেরকে দুজনকে রেখে আমি এখন কি করতে পারি খুঁজতেছি। ইউনিলিভারে আমি তখন কেউ মানিকগঞ্জের এজেন্ট ছিল, ওইখানে আমি যাই। তো ওইখানে আগে ওই টেরিটরি ম্যানেজারের সাথে আমার একটা সম্পর্ক ছিল, ওইখানে যাওয়ার পরে আমি ওইখানে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করি। তো উনি ওই দিনই আমাকে ওইখানে চাকরি ইয়ে করে যে তুমি কালকের থেকে ডিউটি করতে পারো।
তার মানে আপনার যে ইন্টারন্যাশনাল ছিল সেটা শেষ, এর পাশাপাশি আপনি একটা বিজনেস করছেন কম্পিউটারে?
এর ভিতরে ওই ওই বিজনেসটার উপরে অ্যাটাক করছিল। তো আমার ওই ছোট ভাই ওখান থেকে একটা কম্পিউটার এবং রাতের ভিতরে ওই ডেকোরেশনটা একজনের কাছে বিক্রি করে 6,000 টাকায়।
6,000 টাকায় ডেকোরেশনটা বিক্রি করে,
বিক্রি করে আর একটা কম্পিউটার ওই ছোট ভাই বাসাতে নিয়ে আসে রাতে,
চুরি করে,
চুরি করে,
ওটাও শেষ,
ওটাও শেষ। তারপর ইউনিলিভারে আমি চাকরি হয় 2,500 টাকা স্যালারি।
হিসেবে জয়েন করলেন?
মার্কেটিং হিসেবে,
মার্কেটিং করতে।
কিন্তু টেরিটরি ম্যানেজার যিনি ছিলেন ওনার সাথে আমার আগে
ভালো সম্পর্ক ছিল, উনি আপনাকে একটা ব্যবস্থা করে দিলেন। আচ্ছা, আপনার কাজটা কি ছিল?
আমার কাজ ছিল যে সেল করা,
বিভিন্ন দোকানে দোকানে নিয়ে গিয়ে প্রোডাক্টগুলো দিয়ে দেওয়া। ওকে, এর বিনিময়ে আপনি কয় টাকা পেতেন?
2,500 টাকা,
2,500 টাকা প্রতি মাসে। আর আপনার স্ত্রী?
আমার স্ত্রী কিছুই করতো না তখন, তো বাসাতেই। তারপরে ও একটা টিউশনি জোগাড় করলো, তো পাইতো 1,500 টাকা।
তখন পর্যন্ত মানে আপনি আপনার শ্বশুর বাড়িতে জানিয়েছেন যে অবস্থা?
ওই মুহূর্তে জানি।
আপনার শ্বশুর বাড়ি কেউ আপনার এখানে বেড়াতে আসতো
না? তো এর ভিতরে আসেনি, ও ফোনে যোগাযোগ করতো যে আমরা ভালো আছি,
কিন্তু জানতে দেননি আপনারা কিছু?
তারপরে
জানতে দেননি, এবং এটা যদি জানাতেন আপনারা কি শ্বশুর বাড়ির দিক থেকে কোনো হেল্প পেতেন?
জানাই নেই আসলে, ব্যাপারটা হঠাৎ করে হয়ে গেল, আসলে ঘটনাটা কি এটার মূল জিনিসটাই খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য জানতে দেয়নি। তারপরে এক সময় জানছে, জানার পর যখন আমি নতুন সর্বপ্রথম শ্বশুর বাড়ি গেলাম, যাওয়ার পর শ্বশুর বাড়িতে যে নতুন গিফট করে, তখন আমার ওয়াইফকে আমি বলছি যে কোনো কাপড় চোপড় গিফট করার দরকার নেই, টাকা দিতে বলো।
বিকজ উই নিড মানি,
তখন টাকা দেয়, ওই টাকা দিয়ে আমার ছোট ভাইকে আমি ছোট একটা চকি কিনে দিই আর আমরা ফ্লোরে ঘুমাই। প্রায় এক মাস ছিলাম বলে একই সাথে তিনজন, আমার ওয়াইফ, আমার ছোট ভাই, আমি
একই সাথে একটা রুমের মধ্যে
একটা বেডে ঘুমাইছি, এক রুমে বলে ফ্লোরের ভিতরে একটা তোষক বিছিয়ে ওইখানে ঘুমাইতো ফ্লোরে।
ও মাই গড,
শ্বশুর বাড়ি যখন যাই এক মাস পরে তখন আমাকে একটা অ্যামাউন্ট দেয়, ওখান থেকে ছোট ভাইকে আমি
একটা চকি কিনে দেন, মানে আপনারা ফ্লোরে ঘুমাতেন ছোট ভাইকে চকিদের উপর। প্রিয় শ্রোতা, শুধু একটা কথাই বলতে চাই, এই স্টোরিটা শেষে কোথায় গিয়ে থামবে আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট লিসেন ইট কেয়ারফুলি। আমরা এখানে এমন কোন মহামানবকে হাজির করি না যাদেরকে আমাদের জীবনে ফলো করতে গিয়ে আমাদের ঘাম ছুটে যাবে। আমরা বিভিন্ন সময় দেখি ফুটপাতে বই বিক্রি হয় 100 বিখ্যাত মানুষের জীবনে, ওই বিখ্যাত মানুষ দুনিয়াতে 100টাই হবে, কিন্তু আমাদের সমাজে আনাচে কানাচে এরকম অসংখ্য বিখ্যাত মানুষ পড়ে আছে যারা ইতিহাসের পাতাতে জায়গা পায় না, কিন্তু যারা জীবনকে ঠেলে সাজানোর জন্য ওই বিখ্যাত মানুষদের চাইতে কোনো অংশেই কম নন। এই মানুষগুলোকে ইতিহাস জায়গা দেয় না ঠিকই, কিন্তু এই মানুষগুলো আমাদের জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে সেটা আজকের হ্যালো ইট 920 শেষ পর্যন্ত শুনলেই আপনি বুঝতে পারবেন। ফিরি আপনার কাছে, তারপর
এর ভিতরে শ্বশুরবাড়ি তো জানছে, জানার পর শ্বশুরবাড়িতে যতটুকু তার অ্যাবিলিটি আছে ওই অনুপাতে হেল্প করার চেষ্টা করছে, বিভিন্ন জিনিস কিনা দিছে। এবং কি আমার শ্বশুরবাড়িতে কি করতো, মানে বালিশ দুইটা দরকার, দেখলো আমার ছোট বাড়ির জন্য একটা দিত, একটা লেপ দরকার আমার ছোট বাড়ির জন্য একটা লেপ দিছে, আমার জন্য একটা লেপ দিছে।
শ্বশুরবাড়ি তখন সাপোর্ট করা শুরু করলো, এক ধরনের সাপোর্ট, ইকোনমিক ভাবে হোক যে কোনো ভাবেই হোক না কেন। এবং আপনার ওয়াইফের কাছ থেকেও আপনি সে সময় অনেক ভালো একটা সাপোর্ট পেয়েছেন।
ওই সময় একটা সাপোর্ট পেয়েছি, 1200 টাকা আমাদের বাসা ভাড়া ছিল, এভাবে কোনোভাবে চলতেছি। দুপুরের লাঞ্চের সময় আমাদের অফিস থেকে 15 টাকা করে আমাকে ইয়ে দিত লাঞ্চের জন্য, কিন্তু সেটা আমি খাইতাম না। তো আমাকে বলতো, আমার ওয়াইফ বলতো যে তুমি খাইছো কিনা, হ্যাঁ খাইছি। অনেক সময় দেখা গেল একটা পুরি কিনে খাইছি, 15 টাকার থেকে হয়তো 2 টাকা খরচ করছি, 1 বছর সামথিং হয়তো চাকরি করছি এখানে। এর ভিতরে ছোট ভাই মানে আমার ওয়াইফের কাছে বলছে যে ভাবি যদি আমি লেখাপড়া করতে চাই তাহলে কি আমাকে লেখাপড়া করাবে? তখন বলছে হ্যাঁ আমি তোর ভাই যদি টাকা না দেয় আমি দেবো লেখাপড়া কর। পরে ওই ভর্তি করে আমার সম্বন্ধে, আবার এর ভিতরে আমার বোর যে বড় ভাই উনিও ডিজাইনার, উনি ঢাকাতে, তো ওনার সাথে আমি কথা বললাম যে আসলে আমি মানিকগঞ্জে 2500 টাকা সেলের ভাই খুব কষ্টে চলতেছি, আমি ঢাকাতে চলে আসব। তখন আমার ওই ভাই বলল ঠিক আছে আমি দেখতেছি একটা কিছু করা যায় কিনা, তুমি যেহেতু ডিজাইন জানো তাহলে আমি তোমাকে ঢাকাতে আনার ব্যবস্থা করে দিছি। পরে আমি বললাম যে বাসাতে তো একটা কম্পিউটার আছে, আমি বলছি এই কম্পিউটারটা নিয়ে যদি কোথাও বসা যায় তাহলে আমি নিয়ে বসতাম। তখন একটা সোর্স আমার ওই বড় ভাই তৈরি করে দেয়, তো একটা প্রেসে আমাকে ওই কম্পিউটারটা নিয়ে বসার একটা সুযোগ করে দেয়।
আচ্ছা,
তখন আমি ওই চাকরিটা ছেড়ে আমার ওই ওয়াইফ আর ছোট ভাইকে ওইখানে রেখে আমি চলে আসি ঢাকাতে,
ওই কম্পিউটারটা নিয়ে।
ঢাকাতে চলে আসার পরে কম্পিউটারের কাজ করতেছি, তবে যে খরচ আমি এটা দেওয়া তো ইয়ে করতে পারতেছি না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যেহেতু ঢাকাতে আসছি আমি ঢাকার থেকে আর ফিরবো না, যদি রিক্সাও চালানো লাগে আমি ঢাকাতে রিক্সা চালাবো, প্রয়োজনে হকারি করবো, ঢাকার থেকে আমি আর যাবো না।
কত সালে আপনি আসলেন?
2006। এর ভিতরে আমার আরেকটা কথা মনে পড়ছে, সেটা হলো যখন এই ঘটনাগুলো ঘটছে আমি বাড়িতে গেছিলাম, যখন এর ভিতরে বাড়িতে যাওয়ার পরে আমার বাবার সাথে বাড়িতে দেখা হয়, আমার বাবা বাড়িতে গেছে, পরে যাওয়ার পরে আমার বাবা আমাকে সবার সম্মুখে প্রশ্ন করছিল তুই কি বলতে পারিস তোর বাপকে, আমাকে বলছে। তখন আমি কিছু বলছিলাম না, তখন আমি নীরব হয়ে মাথা নিচে করে ওখান থেকে চলে আসছি। এবং ওই সময় আমি ইয়ে করছি যে আমি যেদিন আমার পরিচয় দিতে পারবো সেদিন আমি এখানে।
কেন এত রুড হয়ে যাবে হঠাৎ করে? আপনার সাথে রাগারাগি করে সে ছোটবেলাতে একটা আমের ব্যাপার নিয়ে আপনার মাকে ডিভোর্স পর্যন্ত করে দিয়েছিল, সেই মানুষটা কেন এই ধরনের রুড হয়ে যাবে হঠাৎ করে, কি হলো
এটা আমি বুঝতে পারিনি। এর ভিতরে আরেকটু পিছিয়ে যাই আমি, আগস্টের 3 তারিখ হলে বিয়ে করে দিল, 16 ডিসেম্বর আমার ওই বোনের সাথে ওই ফ্রেন্ডের বিয়ে,
টিটুর সাথে।
টিটুর সাথে
আপনার ছোট বোন, মানে যে বোনটা আসলে আলটিমেটলি আপনার সৎমায়ের ঘরে হয়েছিল, তার বিয়ে,
তার বিয়ে। এইটা যখন আমি শুনতে পেলাম তখন আমার মনে হচ্ছে যে এই ঘটনা সবকিছুই আজকে আমার বাড়ির থেকে বের হওয়ার ঘটনা মনে পিছনে এই একটা কারণ।
এই একটা কারণ মানে?
মানে এই ছোট বোনকে এই ফ্রেন্ড বিয়ে করবে, হয়তো বা আমি এটা মানবো না, বা এটা আদৌ জানি না সত্য কতটুকু।
আপনি অনুমান করেছেন?
অনুমান করেছি,
মানে এটা একটা ছক ছিল, একটা প্ল্যান ছিল
যে আমাদেরকে বের করে দেওয়ার পরে ঘটনাটা এরকম,
আপনাদেরকে বের করে দেওয়ার পরে আরামসে পুরো ফ্যামিলিকে সে নিজের হাতে নিয়ে নেবে,
নিজের হাতে নিয়ে নিয়েছে।
এটা আপনার একদম সবচেয়ে কাছের বন্ধু,
কাছের বন্ধু,
সে এই কাজটা করেছে,
সেই কাজটা করেছে। তারপরে আমার বাবার যা জমি জমা ছিল বিক্রি করে ওরে টাকা দিছে, এটা আমি শুনছি।
মানে বিয়ে কি করেছিল সে?
হ্যাঁ হ্যাঁ, বিয়ে করেছিল।
মানে আপনার টিটো শেষ পর্যন্ত আপনার ছোট বোনকে বিয়ে করেছে?
হ্যাঁ, এমনকি আমার আব্বা ওকে একটা মোটরসাইকেল গিফট করেছিল, টিএম ইন্টারন্যাশনাল এর যাবতীয় টাকা পয়সা আমার আব্বা ওকে দিয়েছে, আমার যে পার্টনারশিপটা ছিল সেটা ওকে দিয়ে দিচ্ছে, টোটালি ওই মালিক সবকিছু। এটা আমি পরে বিয়ের পরে ব্যাপারটা বুঝতে পারছিলাম যে আসলে ঘটনাটা এইটাই হতে পারে।
এই বিজনেসটা নিয়ে কি আপনার বাবা আপনাকে কখনো সন্দেহ করেছিল?
না, এ ধরনের কোন সন্দেহ করেনি।
ওকে, তারপর?
তারপর আমি ঢাকাতে চলে আসলাম, অনেক কষ্ট। এখানে কম্পিউটারে যে ইনকাম হয় সেখানে আমি ওই ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ, ওইখানে বাসা ভাড়া, আর এখানে আমার থাকা, এটা আমি মানে পোষাতে পারতেছি না। তারপর আমি একটা রুমে থাকতাম, ওইখান থেকে আমি রুমটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ওই দিনে কাজ করতাম, রাতের বেলা ওইখানে ঘুমাইতাম।
কোথায় এটা?
এটা হলো আরামবাগে।
কিসের কাজ ছিল এটা?
কম্পিউটার ডিজাইন করতাম, একটা প্রেসের পাশে একটা কম্পিউটার তুলছি।
কম্পিউটারে কি ডিজাইন করতেন?
বিভিন্ন পোস্টার, বই, এসব ডিজাইন।
এগুলো ডিজাইন করতেন? কি ধরনের সফটওয়্যার ইউজ করতেন?
এটা ইলাস্ট্রেটর, ফটোশপ।
এক্স্যাক্টলি। ওকে, তারপর?
পরে রাতের বেলা এখন আমি চিন্তা করি যদি আমি মেসে না থেকে আমি যদি এখানে থাকি তাহলে হয়তো বা একটু বাঁচাইতে পারবো,
মানে মেসের টাকাটা একটু হলেও বাঁচবে।
পরে এইখানে থাকতাম, ওই রাত 9টা পর্যন্ত কাজ করতাম বা 10টা পর্যন্ত কাজ করতাম, হালকা কিছু খাইতাম, খায়া ঘুমাই যেতাম, সকালে খাইতাম না।
ওই যে যখন ঝাপিটার পড়তো দোকানের ভেতরে তো বাতাস টাতাস কিছু ঢুকতো না?
কিছু ঢুকতো না, হ্যাঁ, কিছু ঢুকতো না, দুইভাবে ঘুমাইতাম। আবার একদম ফজরের আজান দিত যখন, ফজরের নামাজ পড়ে আমি রমনায় চলে যেতাম।
আপনি নামাজও পড়তেন?
হ্যাঁ, নামাজ পড়তাম। এখন একটু অনিয়মিত পড়ি, কিন্তু তখন একদম পারমানেন্ট পড়ছি।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন? এখনো নিয়মিতই পড়বেন ইনশাআল্লাহ।
রমনা যায় ঘুরে একদম অফিস টাইম 9টা বাজত, আমি 9টার মধ্যে চলে আসতাম, কেউ জানতো না যে আমি এখানে থাকি।
কয় টাকা পেতেন ওই সময় সারা মাস কাজ করে?
আমার ওইখানে ভাড়া দেওয়া লাগতো হলো 2,500 টাকা, কিন্তু দেখা গেল মাস শেষে ওই 5,000-6,000 এরকম
থাকতো।
হ্যাঁ, 5,000-6,000 টাকা।
আপনার খাওয়া পড়ার পরেও?
না, খাওয়া পড়া ছাড়াই।
বাড়িতে কত পাঠাতে পারতেন?
বাড়িতে কোনো মাসে দেখা গেল 1,000, কোনো মাসে 1,500 এরকম পাঠাতে পারতাম, এর বেশি পারতাম না। আর ওইখানে ওই আমার ওয়াইফ টিউশন করতো, ওইভাবে মানে খুব কষ্ট করে চলতাম তখন।
আপনার ওয়াইফ এবং আপনার ছোট ভাই?
হ্যাঁ, ছোট ভাই।
ছোট ভাইয়ের বয়স কত তখন?
ছোট ভাই তখন হলো, পরে ওর রেজিস্ট্রেশনটা বাদ হয়ে যায় ঝামেলার কারণে, পরবর্তীতে
টাকা পয়সা দিতে পারে না, এই কারণে রেজিস্ট্রেশন বাদ হয়ে
যায়, পরে আবার 9-এ ভর্তি করা হয়।
ওকে,
এখন দেখি চলতেই পারি না, কি করব কি করব। এর ভিতরে আরামবাগে এক বাড়ি আনা, তো ওনার একটা ছোট একটা মেশিন আছে, অফসেট মেশিন, তো উনি কিনছে, চালাইতে পারেনি। আমার সাথে একদিন শেয়ার করতেছে যে আমার এই মেশিনটা আছে, এটা আমি বিক্রি করে দেবো, আর না হলে কাউকে পারলে ভাড়া দিয়ে দিব। তখন আমি বলছি যে যদি আপনি কিছু না মনে করেন তাহলে এই মেশিনটা আমি ভাড়া নিতাম। তখন বলতেছে আপনি ভাড়া নিবেন তাহলে আমাকে অ্যাডভান্স দিতে হবে। তখন আমি বলছি যে অ্যাডভান্স দিতে হবে কত? বলছে 20,000 টাকা অ্যাডভান্স দিতে হবে।
20,000 টাকা তো আপনার জন্য 20,00,000 টাকার মতো।
জি, 20,00,000 টাকার মতো। এখন প্রথম অবস্থায় তো ওনার সাথে কথা বললে 1,500 টাকা দিয়ে তো এটা কথাটা বলে যেতে হবে। সেই 5,000 টাকা আমি কোথায় পাবো? সে 5,000 টাকা পাওয়ার জন্য অনেক, একটা ফ্রেন্ডের সাথে ঢাকাতে যে 6 মাস ছিলাম এখানে থাকতে, একটা ফ্রেন্ডের সাথে সম্পর্ক হয়, তো ওর নাম আরিফ, তো ওর সাথে শেয়ার করার পরে ও আর দেরি করেনি, ও আমি যখন বলছি তৎক্ষণাৎ 5,000 টাকা আমাকে দিছে। সেই 5,000 টাকা দিয়ে আমার বিজনেস লাইফ
শুরু।
শুরু
কত সালে শুরু হলো এটা?
এটা হলো 2006 এ।
2006 এ শুরু হলো ফটোস্ট্যাট, একটা মেশিন ভাড়া নেওয়া।
না, ফটোস্ট্যাট না, এটা অফসেট একটা মেশিন।
অফসেট মেশিন ভাড়া নেওয়া? অফসেট মেশিন মানে কি? কি ধরনের, মানে কি করে এটা দিয়ে?
এটা দিয়ে ছাপার কাজ চলে।
কি ধরনের ছাপা?
এই যে লিফলেট, ব্রোশিওর, বই,
এবং এগুলো হচ্ছে অফসেট কাগজে হয়।
অফসেট কাগজে হয়,
এক্স্যাক্টলি।
তা আমি এর ভিতরে ফোনে আমার ওয়াইফকে বলছি যে আর 15,000 টাকা লাগবে। তা আমার শ্বশুর বাড়িতে ওর একটা কানের দোল ছিল, তো আমাকে বলছে ঠিক আছে তুমি আসো, আর আমি 5,000 টাকা দিয়ে ওনার সাথে একটা এগ্রি করে গেলাম যে আমি
টাকাটা নিয়ে আসতেছি।
বাসাতে যাওয়ার পরে আমার ওয়াইফ বলতেছে কানের দোল বিক্রি করো, বিক্রি করে তুমি টাকা অ্যারেঞ্জ করো। তখন আমি বলছি না, আমি এটি বিক্রি করবো না। আমি ওটা বিক্রি করি নাই। পরে হলো আমি ওই যে ব্রাগ আছে না, ব্রাগের থেকে 10,000 টাকা লোন করছিলাম। সেই 10,000 টাকা নিয়ে চলে আসছি, 15,000 টাকা ওনাকে দিচ্ছি। দেওয়ার পরে আর 5,000 টাকা আমি বলছি যে 5,000 টাকা আপনাকে পরে দেব, আমাকে একটা সুযোগ দেন। বল বলছে ঠিক আছে তাহলে আপনি পরে দিন। তো মাসে ভাড়া কত? মেশিনের ভাড়া হলো 3,000 টাকা, আর যে রুমটাতে আছে ওই রুমের ভাড়া হলো 2,000 টাকা।
5,000 টাকা
মাসে ভাড়া। এই ভাড়া দিয়ে আমি পরিশ্রম চালিয়ে যাচ্ছি।
ওই দোকানের মধ্যে শুরু করলাম?
হ্যাঁ, ওই দোকানের মধ্যে, উনার বাড়িওয়ালার নিজের রুমেই।
আগে ওখানে কি ছিল? আগে ওখানে বাড়িওয়ালা কাজ করতো না?
বাড়িওয়ালা না, বাড়িওয়ালা কাজ করে ওই মেশিনটাই ছিল ওখানে। মেশিনটা তুলে বাড়িওয়ালা ওইভাবে রাখছে, কিন্তু বাড়িওয়ালা চালাইতে পারেনি ওটা।
মানে ওই দোকানে আপনি কাজ করতেন কম্পিউটার দিয়ে, কিন্তু মেশিনটা অকেজভাবে পড়ে থাকতো?
না, আমি কাজ করতাম অন্য একটা প্রেসে।
আচ্ছা, ওই প্রেস থেকে আপনি চলে আসলেন তাহলে আপনার কম্পিউটারটা নিয়ে?
কম্পিউটারটা নিয়ে আবার চলে আসছি এখানে,
এসে বাড়িওয়ালার জায়গাতেই।
জায়গাতেই কাজ শুরু করার পরে এখন প্রথম মাসে আমার সব খরচ বাদ দিয়ে 10,000 টাকা ইয়া ছিল,
লাভ
লাভ ছিল, 10,000 টাকা লাভ ছিল। যখন 10,000 টাকা লাভ ছিল আর এটা নিয়ে যখন সবার কাছে আমি শেয়ার করছি, সবাই আমাকে সাহস দেয় নাই, সবাই বলছে যে তুই এখানে বিজনেস করতে পারবি না, আসলে এই রিস্কটা তুই নিস না।
কেন?
মানে ও যে জায়গায় মেশিনটা বসানো ছিল ওটাতে একটা এরিয়া আছে, আরামবাগে প্রেসের একটা এরিয়া আছে, কিন্তু মেশিনটা যে এরিয়াতে বসানো ছিল ওই এরিয়াতে আসলে প্রেস এরিয়া না, এরিয়ার একটু বাইরে। তখন বলছে এখানে আসলে কাস্টমার পাবি না। তখন আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যদি আমি পরিশ্রম করি তার রেজাল্ট আল্লাহ দিবে।
এখানে আল হাদিসের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষের জীবনে সফলতা এবং সার্থকতার পেছনে বাধা অনেক, আর সহস্র বাধার মুখে অটল থেকে যারা লক্ষ্যপথে অগ্রসর হতে পারে তারাই সত্যিকারের মানুষ এবং মহান সৃষ্টিকর্তা, তাদের জন্যই সাফল্যের জয়মুকুট নির্ধারণ করে রেখেছেন। এটা আসলে শততে শতভাগই সত্যি। পরিশ্রম করলে সেটার রেজাল্ট অবশ্যই আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনার গল্প কোন দিকে যাচ্ছে, কিন্তু গল্প বুঝতে পারলেও সেটা আসলে শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে দাঁড়িয়েছে সেটা বোঝার ক্ষমতা আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের কারোরই হয়নি। ওকে, তারপর কি হলো?
প্রথম মাসে যেহেতু লস হয়নি, তখন আমার মনের ভেতর একটা তৃপ্তি বা সাহস জন্ম নিয়েছে আরো নতুন করে যে না, আমি হয়তো বা পারবো। এরকম এক বছর আমি বিজনেস চালাচ্ছি, তাতে লস নাই মোটামুটি, মানে কোন রকম চলতেছি। আর এর ভিতরে মানিকগঞ্জে যাই, যে ঠিক ওই যে ফ্রেন্ডের খোঁজ খবর আসলে ওরা কেমন আছে, কিন্তু একটা তো অভাব মনের ভিতরে থেকে যায় যে বাবার সাথে প্রায় আমি 3 বছর কথা বলিনি, মানে তার সাথে দেখাও হয়নি আমার 3 বছর। এরকম ঈদ আসছে, কেন যেন মনে যাচ্ছে যে আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি একটা পায়জামা কিনি। তখন আমি একটা পায়জামা আর একটা পাঞ্জাবি কিনছি, কিন্তু আব্বা তো ঢাকাতেই, তো ওনার মেসটা আমি চিনতাম কোথায় থাকতো। আমি ঠিক ওই রুমটাতে গেছি, যাওয়ার পরে এখন দেখি ওই রুমের থেকে বলতেছে যে তোমার আব্বা তো প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকায় নেই, কেন? তোমার আব্বা একটা অপারেশন হয়েছে।
আব্বার একটা অপারেশন হয়েছে? আচ্ছা।
একথা শোনার পরে বললাম কোথায় আছে, তখন আমি মানে নিজের আবার কোথায় আছে বললাম মানিকগঞ্জে।
এটা কি 2006 সালেরই কাহিনী?
না, এটা 2007-এর শেষ, 8-এর ফার্স্ট, এরকম হবে, এক্সাক্ট আমার মনে নেই। ঠিক ওই পায়জামা পাঞ্জাবি নিয়ে ঈদের আগে আমি চলে গেছি। ও এর ভিতরে আমার ওই মেজু কাকাকে ফোন দিছি যে আব্বা কোথায় আছে, পরে বললো যে ওই ক্লিনিকে আছে। তো আমার ওয়াইফ আর ছোট ভাইকে পাঠাই দিছি আমার শ্বশুর বাড়ি। তো আমি ওই মানিকগঞ্জে নেমে ওই মেডিকেলে গেছি। তো ওই 3 বছর পরে আর কি আব্বার সাথে,
বাবার সাথে দেখা, এবং সেটা মেডিকেলে।
হ্যাঁ, মেডিকেলে। তো আমি যাই দেখলাম যে আমার আব্বা একা বেডে, আর কেউ নেই পাশে। আমি দেখার পরেই মানে আব্বা আমাকে দেখে চোখ দিয়ে পানি বের করছে, মানে আমার চোখে দিয়ে পানি বের হয়ে আসছে। তখন আব্বা বলল যে ওরা কই। এর ভিতরে আমার বেবি কনসেপ্ট হয়েছে, মানে বেবি আসতেছে এই অবস্থা। তখন বলতেছি ওরা, আমি বলছি ওদেরকে তো পাঠিয়ে দিছি, আমার শ্বশুর বাড়ির কথা বলছি ওইখানে গেছে।
মানে আপনার ছোট ভাই শ্বশুর বাড়িতে থাকতো আপনার?
না, থাকে মানে ঈদ করার জন্য,
ঈদ করার জন্য গিয়েছে। আচ্ছা,
মানে ঈদ কোথায় করবো এরকম কোন ইয়া ছিল না। পরে আমার ওই আব্বা বলল যে আমি সুস্থ হয়ে গেছি। আব্বা আমাকে বলতেছে আমি সুস্থ হয়ে গেছি, আজকে আমাকে রিলিজ করে ওদেরকে ডাকো, ওরা যেন না যায়। মানিকগঞ্জ শহর থেকে ওরা মোটামুটি 2-3 কিলোমিটার দূরে গেছে। এর ভিতরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে শুনলাম, পরে বলছি তোমরা গাড়ির থেকে নামো। পরে ওরা গাড়ির থেকে নামছে, গাড়িতে নেমে পরে মেডিকেল আসলো, আসার পরে পরে আমাদেরকে নিয়ে গেল বাড়িতে। তা আমরা বাড়িতে গেলাম, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওইখানে ছিলাম 2 দিন। 3 দিন পরে আমাদেরকে আবার চোখের পানি ফেলে চলে আসতে হয়েছে।
3 বছর পরে দেখা করতে গেলেন?
3 বছর পরে দেখা করতে গেছি
ভাই সহ, নিজের বউ সহ, এবং সন্তান সম্ভাবা বউ সহ।
জি।
বাড়িতে গিয়ে কি দেখলেন?
বাড়িতে যাওয়ার পরে আমার ওই সৎমা আবার সে আমার আব্বার সাথে ঝগড়াঝাটি,
আপনাদেরকে নিয়ে?
হ্যাঁ, আমাদেরকে নিয়ে। সেই ঝগড়ার মধ্যে আমার আব্বা,
আপনার ফ্রেন্ড টিটুকে দেখেছিলেন ওখানে?
নেই, মেডিকেলে দেখছিলাম।
আচ্ছা, কথা হয়েছে ওর সঙ্গে?
না, কথা হয়নি।
আপনার বোন, যে বোনকে সবচেয়ে বেশি আদর করতেন?
আমার বোনকে আমি দেখিনি তখনো, আমার বোনের সাথে তখনো দেখা হয়নি।
বোনের সাথে দেখা হয় না সেদিন পর্যন্ত? কতদিন ধরে?
সেদিন পর্যন্ত, ওই ঘটনার পরে থেকে
আর কখনো দেখা হয়নি।
দেখা হয়নি।
ওকে, তারপর?
তারপরে বাড়িতে যাওয়ার পরে ঝগড়াঝাটি শুরু হলো, তখন আমরা ওখান থেকে চলে আসলাম 3 জনে, আবার ঢাকায় চলে আসছি। এর ভিতরে আমি আমার ওয়াইফকে ঢাকায় নিয়ে আসছিলাম, আমার এখানে থাকা আসার পরে ছোট ভাইকে একটা মেসেজ তুলে দিয়ে ওকে ঢাকায় নিয়ে আসছিলাম।
আচ্ছা,
2 বছরের মাথায় আর কি। পরে ওখান থেকে আবার চলে আসলাম ঢাকাতে। আর যখন আমার ওই ভাড়ার বিজনেসের বয়স 1 বছর পার হয়ে গেছে, এই সময় আমার অ্যাকাউন্টে 1,25,000 টাকা জমা হয়েছে, সব খরচ বাদ দিয়ে।
সব খরচ বাদ দিয়ে 1 বছরের মাথায় 1,25,000 টাকা আমি সেভ করেছেন?
সেভ করছি। এর ভিতরে আমার ওই বাড়িওয়ালা যখন দেখতেছে আমি বিজনেসটা চালাই দিচ্ছি, তাকে ঠিক মতো ভাড়া দিচ্ছি, তখন বাড়িওয়ালা আমাকে বলতেছে এই মেশিনটা আমি বিক্রি করে ফেলবো।
মেশিনটার দাম কত?
মেশিনটার দাম তখন মার্কেটে ওই 1,20,000 বা 1,15,000 এরকম।
আপনার অ্যাকাউন্টে তখন 1,25,000 টাকা,
25,000 টাকা আছে।
শাবাশ।
তখন ওই বাড়িওয়ালার কাছে মেশিন বললাম ঠিক আছে আমাকে বলে দিয়ে দেন, বাড়িওয়ালা বললো 1,50,000 টাকা নিচে মেশিন দেব না। তখন আমি দেখলাম যে 1,25,000 টাকা দিয়ে আমি এই মেশিন না কিনে এর একটু বড় সাইজ মেশিন কিনতে পারি। তখন আমি বাড়িওয়ালাকে বললাম না তাহলে আপনার মেশিন আমি নেব না, আপনি তাহলে অন্য জায়গায় বিক্রি করে দেন, আমি দেখতেছি। এর ভিতরে আমি মেশিন দেখলাম, মেশিন দেখে ওর চেয়ে একটু বড় সাইজ একটা মেশিন আমি 1,30,000 টাকা দিয়ে নিয়েছি।
ওকে,
বাড়িওয়ালা ওই মেশিন নিয়ে গেছে যেদিন, তার দুই দিন পরে এই মেশিন আমি আরেকটা ঢুকেছি
ওইখানেই।
তারপরে দুই মাস পরে বাড়িওয়ালা আমাকে বলতেছে এই রুম ছেড়ে দিতে হবে।
This is the ultimate fate. কোনো কিছুই অনুকূলে থাকে না একটা সময়, বাট আল্লাহ তো বলছি যে তুমি পরিশ্রম করে যাও, ইমান ঠিক রাখো এবং সৎপথে পরিশ্রম করো। দেখো লেটস সি, পুরো দুনিয়া সাথে না থাকলে সে সাথে আছে। ওকে, দেখা যাক তারপর কি হয়।
তখন আমি ওই বাড়িওয়ালা যখন আমাকে এই ইটা দিল, তখন আমি তো আবার মর্ম হতো যে আমার কাছে কোনো টাকা নাই ওই মুহূর্তে,
কারণ মেশিনের পিছনে সব
ইনভেস্ট করে ফেলেছি, আমি মেশিনের পিছনে সব টাকা ইনভেস্ট করেছি, এখন আমি কি করব, এই মেশিনটা কোথায় রাখবো, ঢাকাতে তো কোথাও মেশিন রাখতে গেলেও ভাড়া দেওয়া লাগবে। তখন বাড়িওয়ালা আমাকে একটা প্রেশারের মধ্যে রাখলো। তা আমি স্থানীয় কিছু লোকজনের সাথে সম্পর্ক ছিল, তাদের সাথে কথা বললাম, তো তারা অনেক চেষ্টা করছে, তারা বলছে বাড়িওয়ালার ডাইরেক্ট কথা যে না আমি রুম আমি নিজে বসবো এখানে।
ওর মেশিনটা কি বিক্রি হয়েছিল?
ওর মেশিন আরেকজনের কাছে দিয়ে দিয়েছে,
তখনও বিক্রি করতে পারে। এটাই হচ্ছে মানুষের জিঘাংসা, প্রতিহিংসা, যাই বলি না কেন। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে শাকিল, আরজে লবিব, খালিদ এবং লোবান। আর প্রিয় শ্রোতা, আপনি যদি আমাদের অতিথি মাসুদ রানার সাথে কথা বলতে চান বা তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। যে পেজটি আপনি পাবেন আরজি কিবরিয়া নামে, ওখানে প্রায় 7 লাখের মতো মেম্বার রয়েছে, এবং এই পেজটি হচ্ছে আমাদের কেবলমাত্র অফিসিয়াল Hello8920 পেজ। এখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি Hello8920 মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরছি ঠিক 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর।
ক্লোজ আপ প্রেজেন্টস Hello8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
This track was downloaded from fusionbd.com.
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসেই রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ক্লোজ আপ প্রেজেন্টস Hello8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স Hello8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আপনি যদি আমাদের অতিথির সাথে সরাসরি কথা বলতে চান, দেখা করতে চান, যোগাযোগ করতে চান, এবং তাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়, আপনি এসে সেই প্রশ্নগুলো করতে পারেন আমাদের ফেসবুক পেজটিতে। আমাদের ফেসবুকের ঠিকানা আমি বারবারই বলে দিচ্ছি, আরও একবার বলছি, আপনি আরজে কিবরিয়া নামে খোঁজ করতে পারেন ফেসবুকে। আরজে কিবরিয়া বানানটা হচ্ছে RJ KEBRIA। এটা দিয়ে আপনি অনেক পেজ পাবেন আরজে কিবরিয়া নামে, কিন্তু যে পেজটি কেবলমাত্র 7 লাখের কাছাকাছি হচ্ছে আমাদের মেম্বার, সেই পেজটি হচ্ছে আমাদের Hello8920 আসল পেজ। আপনি আরেকভাবে খোঁজ করতে পারেন, এভাবে খোঁজ করলে একেবারে আপনি 100% এই পেজটি পাবেন, সেটি হচ্ছে ডব্লিউ 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 ডট facebook.com/HELLO8920 দ্যাট ইজ হ্যালো 8920। যে প্রসঙ্গে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে বসবো কোথায়, মেশিন তো একটা কিনলাম 130,000 টাকা দিয়ে
2008 সাল। এক বড় ভাই ফ্রেন্ড ওনার সাথে হঠাৎ আমি রিক্সায় যাচ্ছি, তখন আমার বাসা হলো রায়ের বাগে, তো ওনার বাসায় রায়ের বাগে রিক্সায় যাচ্ছি। পরে বলতেছি মাসুদ তোর মন খারাপ কেন? আমি বলছি যে আমি তো একটু সমস্যা করে গেছি, আমার ১,০,০০০ টাকা দরকার। ঠিক উনি বলতেছে কি সত্যি তোর টাকা লাগবে? আমি কই হ্যাঁ, আমার আসলে ২,০০,০০০ টাকা যদি একটা লোন সিস্টেম হইতো আমি মাসে মাসে কিস্তি করে দিয়ে দিতাম।
২,০০,০০০ টাকা কেন বলছেন?
মানে আমি ২,০০,০০০ টাকা একটা ঘর নিতে পারলে হয়তো ওইখানে অ্যাডভান্স নিয়ে কিছু টাকা দিয়ে ঘর নিলাম আর কিছু টাকা রইলো।
আচ্ছা,
এই জন্য
মানে কিছু টাকা নিজের কাছে রাখবেন?
নিজের কাছে রাখলাম। তখন ও বলছে ঠিক আছে, টেনশন করার কিছু নাই, ৭ দিনের ভিতরে টাকা ব্যবস্থা করে দেবো। তখন আমাকে ও পেপার দিতে বলে। তখন আমি ট্রেড লাইসেন্স আগেই করছিলাম, আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ট্রেড লাইসেন্স আর ব্যাংক অ্যাকাউন্ট আমি দিয়ে দিছি। সব পেপার দেওয়ার পরে তখন ও আমাকে একটা লোন করে দেয়।
আচ্ছা, মানে আপনার বিজনেস রেগনিস্ট লোন, তাই তো?
এখন টাকা ব্যবস্থা হয়েছে, এখন আমি ঘর পাবো কোথায়? আর আমি এখান থেকে ঘর খুঁজতেছি, কিন্তু বাড়িওয়ালা আমাকে প্রেশার দিতেছে তাড়াতাড়ি মেশিন বের করে কোথায় নিয়ে যাওয়া সেটা
ঘর ছেড়ে দাও,
ঘর ছেড়ে দাও। হঠাৎ একদিন আমার ওই ঘরের একটু কাছাকাছি আর কি দেখি একটা লোক রাতের বেলায় উনি চলে গেছে, ২-৩ দিন খুলে না। তা আমি এটা ওই বাড়িওয়ালার কাছে শুনলাম, পরে বলতেছে আমার তো ভাড়াটি আছে কিন্তু ২-৩ দিন যাবৎ খুলে না, সবাই বলতেছে ও পলে চলে গেছে। তখন আমি বললাম যে যদি উনি না আসে তাহলে ওই ঘরটা কি আমাকে দেবেন? তখন বলতেছে হ্যাঁ দেবো। তখন আরেকটা বড় ভাইরে বললাম যে আপনি একটু বলে দেন। তখন ওই বড় ভাই ওনাকে যে বলতেছে কি আরেক সে তো অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে, সে আর কখন আসবে না, ওরে দিয়ে দেন। উনিও দেওয়ার জন্য এগ্রি হইল। তো এর ভিতরে পাশের একটা ব্যবসায়ী সে আমার কাছ থেকে শুনছে যে আমি ওইখানে একটা ঘর পাইছি।
আচ্ছা আচ্ছা,
সে করছে কি ওই বাড়িওয়ালারে পরের দিন আমাকে চাবি দেওয়ার কথা, আমার সাথে কোনো অ্যাডভান্সের কথা হয়নি, বাড়িওয়ালাকে বলছে আপনাকে ১,০০,০০০ টাকা দেবো ওইটা আমাকে দিয়ে দেন।
ওকে,
পরে এটা আমি জানি না। পরের দিন সকালবেলা আমি চাবি আনতে গেছি, এখন ওই বাড়িওয়ালা বলতেছে না ওটা দেওয়া যাবে না, ওটা আমার ছেলে করবে। তো তখন আমি বলতেছি যে আসলে আপনি কালকে দিতেছিলেন আর এখন বলতেছেন ছেলে করবে। তখন এক পর্যায়ে আমি ওই কথাটা বের করলাম যে না আসলে সে তো না, আমার পাশে যে ব্যবসায়ী ছিল
সে আমাকে অ্যাডভান্স
করেছে, সে ওই ১,০০,০০০ টাকা অ্যাডভান্স করছে। তখন যেভাবে হোক আগে কথা হয়েছে যাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে বসলাম। পরে এক পর্যায়ে মানে আমার কাছে কোনো অ্যাডভান্সই নিতে চাইছিল না,
মানে আপনার কাছে কোনো কিছু না নিয়ে রাজি হয়ে গেছিল, এখন তো অ্যাডভান্স একজন করে দিয়েছে।
পরে আমি ওইটা ১,০০,০০০ টাকা দিয়ে অ্যাডভান্স করছি, কিন্তু ওই যে ঘরটা ছিল ওটা টিনের ঘর ছিল ভাঙা। আমি ২,০০,০০০ টাকা পাইছি আর ১,০০,০০০ টাকা খরচ করে ওটাকে আমি ঠিক করছি, ইটের ওয়াল করছি, ওয়াল করে উপরে টিন করেই করছি।
মানে মোটামুটি ২,০০,০০০ টাকা ইনভেস্ট,
প্লাস
হচ্ছে ১,৩০,০০০ টাকার হচ্ছে আপনার ফটোস্ট্যাট মেশিন।
তো এখানে নিয়ে তারপরে আমি ওই মেশিনটা ওখানে নেওয়ার পরে শুরু করতেছি, ব্যবসা শুরু করলাম। এই তো বিজনেস করতেছি, এর ভিতরে এদিকে আমার অবস্থা মোটামুটি ভালো। আমি মানিকগঞ্জ তখন নিয়মিত যাই, যাই বলতে ওই যে দেখাল দূরের থেকে, আমাদের ওই বাড়িতে যাই না।
আচ্ছা,
আমার ওই টিএম ইন্টারন্যাশনাল কি অবস্থায় আছে সেটা আমি খোঁজ খবর রাখি।
তখনও টিএম ইন্টারন্যাশনাল এর প্রতি একটা মায়া আছে,
মায়া আছে। তারপর আমি নিউজ পেলাম যে ওইটার অবস্থা অত ভালো না। ভালো না কেন? যে আমার ওই ফ্রেন্ড অ্যাট্রাক্টেড হয়ে গেছে, ও নেশা করে,
অ্যাডিক্ট হয়ে গেছে, নেশাগ্রস্ত।
নেশাগ্রস্ত এই কথা শুনতে পারে আমার খুব কষ্ট লাগছে তখন, এবং কি আমার ফ্যামিলির থেকে ও অনেক টাকা আনছে, আমার ফুপিরাও অনেক টাকা দিছে বিজনেস করার জন্য, কিন্তু সে বিজনেসে ও এস্টাবলিশ করতে পারতেছে না। এটা শুনে হয়তো আমার ই হয় না, কিন্তু মনের দিকতে একটু ওর জন্য কষ্ট হচ্ছে। আবার একবার ভাবতেছি যে না, ও এটা করলো, আমি একটা বিজনেস করে দিয়ে আসছি, সেটা তো ও এস্টাবলিশ করতে পারতেছে না। তাই আমার সাথে একটা ইয়ের সাথে হয়, এটা হলো মেহরিন ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, একটা কোম্পানি নতুন, একদম নতুন করতে যাচ্ছে। তাই আমার অফিসে আসে, ওনার ম্যানেজারের সাথে প্রথম অবস্থায় কথা হয়। কথা হওয়ার পর ওই কোম্পানির যাবতীয় ডিজাইন আমি করি, এবং যত প্রিন্টিং এর কাজ আছে সব আমাকে দেবে, এই আশ্বাস দেয়। আশ্বাস দেওয়ার পরে তারপরে ওনার ফ্যামিলির সাথে একবারে রিলেটেড হয়ে যাই।
ফ্যামিলির সাথে রিলেটেড হন মানে কিভাবে?
মানে ওনার কোম্পানির কাজ করতে করতে বিভিন্ন কারণে ওনার বাসাতে চলে যাওয়া লাগে, কাজ করতে করতে মানে আমি একদম পারমানেন্ট, মানে যখন শুরু করছে তখন থেকে ওনার কাজ করতেছি। এক দেড় বছর কাজ করার পরে ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। তো এবার এসে পরে আমার অ্যাকাউন্টে প্রায় আমি দেখছি যে ১,২০,০০০ টাকার মতো আমি প্রফিট করে ফেলছি।
এক বছর পরে আপনার অ্যাকাউন্টে প্রফিট দাঁড়ালো ২০,০০,০০০ টাকা, এবং এটার মেজরিটি কাজ করেছেন হচ্ছে মেহরিন ফুড
প্রোডাক্টস। অন্যান্য কোম্পানি করছি কিন্তু বেশিরভাগ করছি এই কোম্পানিটার।
সবকিছু মিলিয়ে এক বছর পরে আপনার এই দোকান থেকে প্রফিট আসলো ২০,০০,০০০ টাকার মতো
আমার অ্যাকাউন্টে জমা হয়েছে।
হু, তারপর
তারপর যখন এই টাকাটা জমা হওয়ার পর তখন আমি ভাবতেছি যে আমি আর একটু বড় প্রেস করব, বড় একটা মেশিন নেব, প্ল্যান করতেছি। আমি একটা মেশিন দেখতেছি, বিভিন্ন মেশিন দেখছি, একটা মেশিন দেখছি ওটা 8.5 লাখ টাকা দাম। তখন আমার কাছে টাকা আছে, তখন আমি ইজিলি মেশিনটা ইয়ে করলাম,
কিনে ফেললাম।
কিনে ফেলার পর আর একটা ঘর নিলাম, মেশিনটা যে বসাবো, বড় মেশিনটা যে বসাবো
আরামবাগে।
হ্যাঁ, ওটা
আরামবাগের কোন এলাকা? এটা
এটা আরামবাগের ওই স্কুলের আশেপাশে পাশে আর কি।
ওকে, কত সালে এই মেশিনটা কিনলেন?
আজ থেকে 2 বছর আগে,
তার মানে 2014 সাল, তার মানে 2012-র দিকে।
হ্যাঁ, মেশিনটা নিয়ে নেওয়ার পর আর ব্যাংকের সাথে তো আমার ট্রানজেকশন হচ্ছে, তারপর আমি একটা ব্যাংক লোন করি।
এই মেশিনটা কেনার পর আরেকটা বড় ধরনের ব্যাংক লোন করি?
বড় ধরনের 5 লাখ টাকার একটা লোন করি।
আচ্ছা,
মানে ব্যাংকের সাথে একটা সম্পর্ক রাখার জন্য।
কেন?
যে বিজনেস করলে অদর ভবিষ্যতে যদি আমি বিজনেস আরো বড় করতে চাই তাহলে আমার ব্যাংকের হেল্প লাগবে।
সুতরাং এটা একটা নামমাত্র একটা সম্পর্ক রাখা, দিস ইজ কল পলিসি। ওকে, বিজনেসম্যানদের এত বড় করে পলিসি বোঝানোর কোন দরকার নাই, আমার মনে হয় এটা বেস্ট এক্সাম্পল হতে পারে পলিসির জন্য। এই 5 লাখ টাকা কিন্তু ওর কোন দরকার ছিল না, কারণ তখন প্রফিট 20 লাখ টাকার মতো, এবং ওই 20 লাখ থেকে 8 লাখ থেকে 9 লাখ টাকা সে ইনভেস্ট করবে নতুন একটা মেশিন কেনার জন্য, বা আরো 2 থেকে 3 লাখ টাকা ধরলাম ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তার মানে তার কাছে তখন প্রায় 8 থেকে 9 লাখ টাকা ব্যাংকে অটোমেটিক্যালি থেকে যাচ্ছে। তারপরও সে ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছে শুধুমাত্র ব্যাংকের সাথে একটা রিলেশনশিপ রাখার জন্য, কারণ ভবিষ্যতে যদি বড় একটা ইনভেস্টমেন্ট করতে যায় তাহলে সহজ হবে ব্যাপারটা। ওকে, তারপর
আমার ওই আগের যে ঘরটা ছিল ওইখানটাতে আমি কম্পিউটার ডিজাইন হাউস করলাম পুরোটা।
আচ্ছা,
3টা কম্পিউটার বসালাম, আর আমার জন্য বসার জন্য আলাদা একটা রুম করলাম, এতে বিজনেস করতেছি। এর ভিতরে আমার আব্বার সাথে এখন টুকটাক কথা হয়, হঠাৎ একদিন আব্বাকে আমার বাসাতে নিয়ে গেছি, রাতের বেলায় আমার আব্বাকে ফোন করছে আমার ওই ছোট বোনের শ্বশুরে,
ছোট বোন টিটুর বাবা।
হ্যাঁ, টিটুর বাবা। ফোন করার পর আমার আব্বাকে বলতেছে যে আপনার মেয়েকে তো পাচ্ছি না। তো পরে অনেক কথা তো আমি ফোনে শুনতেছি কি বলে, আব্বা যে সবকিছু দিছে, সবকিছু যে বিক্রি করে ফেলছে, সেদিন আমি শুনছি,
মানে বাড়ির সবকিছু বিক্রি করে মেয়ের যৌতুক হিসেবে দিয়ে দিয়েছিল।
হ্যাঁ, গয়না দিছিল প্রায় 7 ভরি স্বর্ণ দিছিল, সেটা বিক্রি করছে, মোটরসাইকেল দিছিল সেটা বিক্রি করছে, টাকা দিছিল ওগুলো সব শেষ,
কারণ জামাই অ্যাডিক্ট,
নেশা করে। তখন আমার আব্বাকে বললাম যে আপনার ধন সম্পত্তির উপর আমার অধিকার আছে, সেই অধিকারটা আপনি আমাকে দেননি, তাতে আমার কষ্ট নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আপনার কোন সম্পদ লাগবে না, আপনার যদি দোয়া থাকে আমি এস্টাবলিশড হতে পারবো। পরে সকালবেলা আব্বার কাছে বলছি কি হয়েছিল কালকে, তখন আমি শুনলাম আর কি যে ওর যে কিছু নাই, আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে।
টিএম ইন্টারন্যাশনাল এর তখন কি অবস্থা?
টিএম ইন্টারন্যাশনাল তখন তালা, খুলে না।
ততদিন পর্যন্ত আপনার বোনের সাথে আপনার দেখা হয়েছে?
না, এর ভিতরে আমার এক বোনের একটা মেয়ে হয়েছিল, মাঝখানে একবার দেখা হয়েছিল, বোনের একটা মেয়ে হয়েছিল, আমি একটা ড্রেস কিনছিলাম যখন আমি শুনছিলাম যে আমার ভাগ্নি হয়েছে, কিন্তু সেই ড্রেসটা আমি দেওয়ার পরে মানে আমার ওই সৎমা বলছিল যে ফুটপাথ থেকে ড্রেসটা কিনে আনছে, তো এই জন্য এটা পরতে দেওয়া যাবে না। তারপর আর দেখার চেষ্টা করিনি, বোনও আমার সাথে দেখা করেনি, আমিও বোনের সাথে দেখা করিনি। এই তো, তারপর এদিকে বিজনেস চলতেছে আর ওদিকের ওই অবস্থা শুনতেছি। তখন একটা কিছু হইলেই আমাকে নিউজ দেয় জোড়া কোন অবস্থায় আছে, ওই এলাকার বন্ধু বান্ধব আছে, ওই জায়গায় লেখাপড়া করছি, অনেক ফ্রেন্ড সার্কেল এই ব্যাপারটা অবগত, আমি যাইনি এলাকায়। আমি আবার বলছি যে আমি কখনোই মানিকগঞ্জ আসবো না, মানে আমার যে বাচ্চা হয়েছে সে যেন না জানে যে মানিকগঞ্জ আমার কিছু ছিল।
আপনার তখন একটা বেবি হয়েছে?
হ্যাঁ, আমার তখন একটা বেবি হয়েছে।
তখনও কি আপনার ওয়াইফ মানিকগঞ্জে থাকে নাকি আপনার সঙ্গে
ঢাকাতে চলে আসছে?
ওকে, আপনার ভাইটা?
ভাইটা মানিকগঞ্জে
পড়াশোনা করছে?
পড়াশোনা করতেছি।
তারপর
এর ভিতরে ভাইকে নিয়ে আসলাম, ওর রেজাল্ট ভালো হওয়ার পর আর আমি ঘুরতে ঘুরার চেষ্টা করবো, ও সঙ্গে সঙ্গে আমি আমার অফিসে বসাইছি, ওরে আমি ডিজাইন শিখাইছি, আমার সাথে আছে, কাজ করতেছে, ভালোই চলতেছি। এখন কষ্ট একটাই মা বাপ কাছে নাই, এছাড়া সব দিক দিয়ে ভালো আছি। এর ভিতরে ছোট ভাই বিয়ে করবে, সেটা কোথায় বিয়ে করবে? আমার যে ছোট কাকা বিদেশ থাকে সেই ছোট কাকার মেয়ে, ওই কাকা তো বোনানোর জন্য আমি রাজি না। তখন এই সৎমা বাবা আমার ছোট ভাইয়ের সাথে একটা লেজও করে ফেলছে, করে আমার ছোট ভাই রাজি হয়ে গেছে ওইখানে বিয়ে করবে। তখন আমি বললাম যে তুই এখানে বিয়ে করবি, আমি আসলে একটা জিনিস স্পষ্ট দেখতেছি, যদি ওইখানে তুই বিয়ে করিস তাহলে তুই আমার কাছে মনে হয় থাকতে পারবি না, আর আমি সব হারাইছি, আমি তোকে হারাইতে চাই না।
কেন এই কথা বললেন?
দেখছি যে আমার সৎমা এই বিয়েতে ইন্টারেস্টেড বেশি, আজকে যদি বিয়ে হওয়ার পরে আমার সৎমা ওইখানে যদি বউ রাখতে চায় একই বাড়ি, তখন তো আমার সৎমা ঝগড়াঝাটি করবে, তখন ও কষ্টে থাকবে, হয়তো বা কোন এক সময় ওর বোর সাথে আমার বোর সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে,
পারিবারিক একটা ডিলেমা। যতদূর বুঝি যে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, এই কারণে যে আপনার সবচেয়ে কাছের বন্ধু যে ছিল টিটো, সেও কিন্তু এক সময় ডিস্টেন্স তৈরি হলো এবং আপনার ফ্যামিলির সাথে একটা কোয়ালিশনে গেল, এবং একই সাথে আপনার সবচেয়ে কাছের ভাই যে তার সাথেও এক ধরনের একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে আপনার সৎমা। ওকে,
তারপরে দেখলাম ছোট ভাই আসলে ব্যাপারটা মতটুকু মানলো না, নামানোর কারণে তারপরে আমি পরে রাজি হয়ে গেছি, ঠিক আছে বিয়ে করো। তারপরে ওর ডেট হয়ে গেল বিয়ে করবে, তো গেছি ওই বাড়িতে। যাওয়ার পরে ওই বাড়িতে তখন আমি অনেকদিন পরে গেছি, আমি সবাই মিলে গেছি, ওইখান থেকে আমাকে অপমান করবে বাড়ির থেকে আবার ওইখান থেকে চলে আসতে হয়েছে। সে অপমানটা কেমন ছিল আমার ফাদার জানে, বিয়ে টোটালি আমার ফাদার, কিন্তু ওইখানে যায় আমার ফাদার ওর কাছে আসতেছে না। তখন আমার বাবাকে বললাম যে আপনিই তো সবকিছু জানেন,
কাছে আসতেছে না মানেটা কি?
মানে যখন বিয়ে পড়াবে তখন আমার আব্বা আসতেছে না কাছে।
কেন
কেন আসতেছে না? বলছে যে আমি তো কিছু জানি না।
ওইখানে যাওয়ার পরে ওই কথা বলছে?
হ্যাঁ, যাওয়ার পরে ওই কথা
বলছে। জানেন না এখানে আসলেন কেন? উদ্ভট, আমি ঠিক বুঝতে পারছি না। ওকে, তারপর
আমি ওনাকে ডাকলাম, পরে ও এলাকার লোকজন ছিল বলল যে তোর আব্বাকে তুই বল। পরে আব্বাকে আমি বললাম যে আসেন, যদি আমি আপনাকে কাছে ভুল করে থাকি তাহলে আমি মাফ চাই। আব্বাকে ডাইরেক্ট এই কথা বলে আমি ওনার হাত ধরে নিয়ে আসলাম। তো ছোট ভাইয়ের দেন মোহর নিয়ে একটা কথা চলতেছে, তা আমার ছোট কাকা বলছে যে আমি কি বলবো, বড় ভাইয়ের ছেলে করতেছে আমার মেয়ে বিয়ে, বড় ভাই যে ডিসিশন নেয় সেটাই। তখন আমার আব্বা বলল কি যে দেন মোহর 3 লাখ টাকা ধরা হোক।
তখন আপনার ছোট ভাই কি করে?
তখন ছোট ভাই আমার অফিসে বসে,
আপনার উপরে নির্ভরশীল,
আমার উপর নির্ভরশীল। এক পর্যায়ে অনেক তর্ক বিতর্ক হলো, তর্ক বিতর্ক হওয়ার পর বউ আমরা নিয়ে আসলাম আমার ছোট কাকা,
বিয়েটা হয়ে গেল,
বিয়েটা হয়ে গেল।
ওকে, ফাইন। আমি এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট দেখছি, একটা হচ্ছে যে ছোট ভাইকে আপনি কখনো ফেরেননি এই যে এত সমস্যার মধ্যে,
এত সমস্যার মধ্যে,
এবং ছোট ভাই যখনও ঠিক মতো নিজের পায়ে দাঁড়ায়নি আপনারই উপর নির্ভর, তখনও ছোট ভাই যে জিনিসটা করতে যাচ্ছে সেটা আপনি পছন্দ করছেন না, তারপরও আপনি ছোট ভাইয়ের কথাতে আপনি রাজি হয়ে গেলেন, এক। এবং দুই নম্বর হচ্ছে ইকোনমিক ভাবে সে আপনার উপর সম্পূর্ণ রকম ভাবে নির্ভর।
পরে ওই ছোট ভাইকে আমি,
এই ছোট ছোট বিষয়গুলো প্রিয় শ্রোতা একটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছেলেগুলো, ও এবং ওর ছোট ভাই, ছোটবেলা থেকে যতটা অনাদরে বড় হয়েছে, যতটা ঝামেলার মধ্যে বড় হয়েছে, সেটা তো আপনারা শুরু থেকে শুনেছেন, তারপরেও এরা কখনো বিপদগামী হয়নি, নিজের পায়ে নিজের জায়গাটায় দাঁড়িয়েছে। অন্তত গল্পটা এসে এমন একটা জায়গায় থেমেছে যেখানে অন্তত মাসুদের সামাজিকভাবে ইকোনমিকভাবে কোনোভাবেই এখন আর কোনো বিপদের মুখে পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে মোটামুটি সচ্ছলভাবে চলতে পারে এরকম একটা সম্পত্তি বা প্রতিপত্তির মালিক। এবং এই সময়টাতে সে চাইলে কিন্তু ছোট ভাইকে অনেক ভালোভাবে একটা শিক্ষা দিতে পারত যে না, এই ধরনের কাজ তুমি করো না। ওকে, ফিরি। তারপর
ও এর ভিতরে ওই বিয়েতে কথা উঠছে যে ও যা কিছু করছে সবকিছুই তো ওর নামে, এই ছেলের নামে কি আছে, আমার ছোট ভাইয়ের কথা বলছে। তারপর ওইখানে আমি গেছি, যখন আমাকে অনেক অপমান করছে আব্বা, ও এর ভিতরে বিয়েতে আমার ছোট বোনটা ছিল, আমি একটু ভুলে গেছি, গায়ে হলুদে ব্যাপারটা আগের দিন, আমার ওই সেই ছোট বোন যে বোনকে আমি বেশি আদর করতাম, সেই ছোট বোন আমি জানি না, মোটেও জানি না, সেই ছোট বোন একটা প্রাইভেট কার করে নিয়ে আমার বাসাতে চলে আসছে রাত 12টার দিকে। তখন আমি বলছি যে তোরা যে আমার বাসাতে আসলি, তাহলে আমাকে কেন বললি না, তোরা এখানে বাসাতে কেন আসলি? এখানে বাসাতে আসার পরে ওই ছোট বোন আমাকে অনেক কিছু বলছে, অনেক কিছু বলে এই করছে, তা আমি ওটা কিছু মনে করিনি যে ওরা ছোট বলুক। পরে এখান থেকে গায়ে হলুদে চলে গেছে, চলে যাওয়ার পর ওইখানে ওরা যায়, সে এখান থেকে আমি এই কথাটা বলছি যে আমাকে না বলে কেন আসলি, সেটা প্রতিশোধ নেওয়ার জন্য ওইখানে ওরা উৎপেতে আছে, সে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। ওইখানে যাওয়ার পরে আমার ওই ছোট বোন আমাকে বলছে যে মহিদের, মানে আমার ছোট ভাইয়ের নাম মহিদ, যে মহিদের তো কিছুই নাই, এ পর্যন্ত যা কিছু আছে সবকিছু তো ওর নামে, এখন ওইখানে আমি যে বিজনেস করছি ওইখানে কার কার নামে আছে এইটা নিয়ে ই করছে। তখন আমি বলছি বিজনেসটা শুরু করছি আমি, আর এখনো তো আমি ছোট ভাইকে আলাদা করে দিচ্ছি না, এই প্রসঙ্গটা কেন আসবে? আর যদি ও এখন বলে আমাকে, আমি ওকে সবকিছু দিয়ে দিব। ছোট ভাই যদি আমাকে বলে যে বিজনেস ঢাকাতে যতটুকু করছি আমি সব দিয়ে দিব ওকে, ও আমাকে বললে এই কথা বলে আমি ছোট ভাইকে বসে নিয়ে আসলাম।
প্রশ্নটা তো বাবার দিকে আসা উচিত ছিল।
হ্যাঁ,
আপনার দিকে কেন আসবে? মানে যেই লোকগুলো এই প্রশ্নগুলো করলো তারা তো প্রশ্ন করতে পারতো বাবাকে, কারণ বাবা সমস্ত প্রপার্টি মেয়েকে দিয়ে দিল। হ্যাঁ, সেই প্রপার্টির উপর তো আপনার অধিকার ছিল, আপনার ছোট ভাইয়ের অধিকার ছিল, আপনি যা করেছেন আপনার নিজের জায়গাটা থেকে, সেখানে তো আর অন্য কারোর রাইট থাকতেই পারে না, লিগালি পারে না, নৈতিকভাবেও পারে না। সেখানে লোকজন প্রশ্ন করছে আপনাকে যে আপনি তো সব নিজের নামে করেছেন, ওকে কি দিয়েছেন?
লোকজন বলতে ফ্যামিলির লোকজন, ওই কাকা,
এক্স্যাক্টলি ফ্যামিলির মেম্বাররাই বলতেছে যে কাকা আলটিমেটলি বিয়ে দিচ্ছে, যে কাকা আলটিমেটলি ওর শ্বশুর,
এরাই বলতেছে।
এবং সে তার নিজের ভাইকে নিয়ে কোনো কোশ্চেন
করতেছে না। পরে ঢাকাতে চলে আসলাম, ঠিক 3 দিন পরে ওর বউ মানে একটা উটকো একটা জিনিয়া ঝগড়া করে বাস ওই দেশে চলে গেল। তখন ওই ছোট ভাই আমাকে বললো যে আমি ওকে দিয়ে আসি, যে দিয়ে আসার পরেই ছোট ভাই আমাকে আইসা বলতেছে যে আমি আর আপনাদের সাথে থাকব না,
হাসব না কাঁদব। দিস ইজ কল দ্য স্টোরি অফ লাইফ। হু, যেই ছোট ভাই একসময় শোয়ার জায়গা ছিল না, একটা চটের চাদরের ওপরে তিনজন মিলে ঘুমাত, ভাবি, ভাই এবং ছোট ভাই। যে ছোট ভাইকে নিজের জন্মদাতা পিতা ফেলে রেখে গিয়েছিল কিন্তু তার বড় ভাই তাকে ফেলেনি, এবং যে ছোট ভাইকে সে লেখাপড়া করালো, বড় করল, নিজের প্রতিষ্ঠানে কাজ দিল, বিয়ে করল, এবং তাও সেই বড় ভাইয়ের সাপোর্টই, সেই ছোট ভাইও বিয়ে করার পরে রীতিমতো পর হয়ে গেল মুহূর্তের মধ্যে, এবং সেই পর হওয়ার ব্যাপারটা বড় ভাই আগে থেকেই আজ করতে পেরেছিল। ওকে, তারপর
ছোট ভাইকে আমি বললাম তুই কি করবি এখন, বলতেছে যে না আমি আর এখানে থাকবো না, আর যদি আমার থাকতে হয় তাহলে আমাকে স্যালারি দিতে হবে মাসে। তখন আমি ওই এমনি কোনো স্যালারি নিত কিন্তু ওর খরচ যা ওর মতোই নিত, এরকম স্যালারি ছিল না। এর ভিতরে এই কথা হওয়ার পরে আমি পরে আমার মামা আছে, আমার মামাকে ডাকছি, আমার গার্ডিয়ান তো কেউ নেই, কারোর সাথে আমি শেয়ার করবো ব্যাপারগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছি। তখন আমার মামা ছিল, আমার মামাকে ডাকছি, মামা চলে আসছে। তখন মামাকে বললাম মামা ও এই কথা বললো, আমি সবকিছু ওকে দিয়ে দিলাম, ও আমার প্রতি মাসে 5,000 টাকা দিবে, আমি 5,000 টাকা দিয়ে চলবো, শুধুমাত্র আমার বিবির খরচটাও দিবে, যে ও সব নিয়ে যাক, আমি যা যা করছি সব ওরে দিয়ে দিলাম। তখন মামা ওকে বললো যে ও তো কিছুই চাচ্ছে না, তোরে সব দিয়ে দিচ্ছে, তাহলে তুই ওরে, ও তো 5,000 টাকা চাচ্ছে মাসে, তুই ওরে 5,000 টাকা দিস। তখন ছোট ভাই বলতেছে না আমি সেটা না, আমাকে মাসে কত স্যালারি দিবে সেটা বলো। এর ভিতরে আমার বিজনেসের অবস্থা ভালো মাশাআল্লাহ। তখন আমি বললাম যে আসলে আমি ভাই হইয়া তোরে আসলে কর্মচারী হিসেবে দেখতে চাই না, আমিও এই প্রতিষ্ঠানের যা তুইও এই প্রতিষ্ঠানে তাই থাকবি। তারপরে ও এক পর্যায়ে কথা হলো, পরে এসে প্রতি মাসে কত 10,000 টাকা ওরে আমি দিতে চাইলাম, যে ঠিক আছে তুই 10,000 টাকা প্রতি মাসে নিয়ে খরচ করবি, তোর স্যালারি না তুই খরচ করবি 10,000 টাকা প্রতি মাসে। পরে ছোট ভাই এভাবে চলতেছে, কিন্তু দিন যত যাচ্ছে ছোট ভাইয়ের আমার প্রতি তার ব্যবহার সে আগের মতো নাই, সে আমার সম্পর্কে অনেকের কাছে অনেক কিছু বলতেছে। এটাও মানে নিজে ভাবি যে না ও তো ছোট থাক বলো, ও তো আর আমারে কুলে করে বড় করে না, আমি তো ওর কুলে করে বড় করছি, আমি এটাই ভাবি। ছোট ভাই যখন আমার সাথে এরকম একটা অবস্থানে চলে গেল, তখন আমার থিম হলো যে আমার তো একটা বেবি আছে, যদি আজকে আমি আল্লাহ না করে যদি মারা যাই তাহলে আমার বেবি কি কে দেখবে, ওর দেখার মতো কেউ নেই। তখন আমার ব্রেনে আসলো যে আমার একটু জায়গা দরকার,
মানে নিজের
নিজের বসার মতো অন্তত একটু জায়গা দরকার।
এবং কোন প্রপার্টি আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে
পাননি?
যতটুকু পেয়েছিলেন সেই প্রথম দিকে বিক্রি করে ডিএম ইন্টারন্যাশনালকে দিয়ে দিয়েছিলেন।
তখন আমার কাছে কিছু টাকা ছিল।
ওই মোমেন্টে আপনার মান্থলি ইনকাম কত হতো?
এখন যে অবস্থানে আছি,
2012 তে তো শুরু করলেন নতুন একটা মেশিন কিনে বা 2012-র পরে যে এই সময়টাতে,
ওই সময় আমার প্রতি মাসে মনে করেন খরচ ছিল 50,000 টাকা।
আপনার প্রফিট থাকতো কত?
কোনো মাসে থাকতো 20,000, কোনো মাসে 30,000
অন এভারেজ। আর এখন কত দাঁড়িয়ে আছে?
বর্তমান যেটা আছে এখানে আমার কস্ট আছে 1,20,000 টাকা খরচ
পার মান্থ।
পার মান্থ?
আচ্ছা,
দেখা গেল কোনো মাসে 50, 60, 70, আবার কোনো মাসে এর চেয়ে বেশিও থাকে।
এটা হচ্ছে প্রফিটের জায়গাটা, বুঝতেই পারছেন প্রিয় শ্রোতা। ওকে, আমরা আগাই। তারপর
তখন মানিকগঞ্জে আমার এক ফ্রেন্ড ছিল, যখন আমি মানিকগঞ্জ থেকে ঢাকাতে চলে আসি ওই ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই ঢাকাতে চলে গেলি আবার আমি তোকে মানিকগঞ্জে নিয়ে আসবো। তোর জন্য আমি একটা জায়গা কিনছি, জায়গাটা দেখে যাস। তখন আমি ব্যাপারটা মানে কেমন যেন মনে হলো, জোর কথা আর আমি মাত্র পরিকল্পনা করতেছি, তা আমি গেছি সত্যি মানিকগঞ্জে। যাওয়ার পরে ও আমাকে জায়গাটা দেখা দিয়েছে, ঠিক ওর বাসার পাশে ওর মামার জায়গা।
ওকে, ঠিক রাত একটায় আমরা ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে এখানে শান্ত নদীর ঢেবের মতো যে জীবনের গল্প এখানে উপস্থাপিত হয়েছে সেটা হচ্ছে মাসুদের জীবনের গল্প, এবং এই মাসুদটি আমাদের সমাজে অসংখ্য অগণিত মাসুদের মতোই একজন মাসুদ। এই মাসুদ কারো কারো ক্ষেত্রে আজকের পর থেকে আইডল মাসুদ হবে, কারণ আমরা জানি যে সৎ মায়ের অত্যাচার কিংবা পারিবারিক এই যে ঝামেলাগুলো, এই ঝামেলাগুলো থেকে বের হয়ে অনেকেই সারা জীবনে নিজের পায়ের নিচে মাটি শক্ত করতে পারেন না, কিন্তু মানুষের নিষ্ঠা থাকলে, সততা থাকলে, পরিশ্রম থাকলে শেষ পর্যন্ত একজন মাসুদও যে অনেক বড় একটা জায়গায় যেতে পারেন শত প্রতিকূলতার পরেও, সেই মাসুদের জায়গাটিতে আমরা আজকের এই মাসুদকে আইডল করতে চাই। এবং আমরা বারবারই বলেছি, আমরা সমাজের এমন কোন ব্যক্তিকে হ্যালোইন 920 তে এনে আপনাদের সামনে আইডল করার চেষ্টা করি না যে যাকে অনুসরণ করলে বা অনুকরণ করলে আপনি তার মতো হতে পারবেন না। খুবই সহজ সরল এবং সহজে লাভ করা যায়, শুধু সেই জায়গাটিতে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার নিষ্ঠা, আপনার পরিশ্রম এবং আপনার সততা। তাহলেই আপনি আজকের যে মাসুদ যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে তার চাইতেও আপনি অনেক বড় জায়গায় যেতে পারবেন। আমরা বারবারই সেই উদাহরণগুলো দিই যে জীবনে বড় হওয়ার জন্য ছোটবেলায় আমাদের ঈশপের গল্প পড়ানো হতো, আমাদের এমন এমন ব্যক্তিত্ব এনে সামনের দিকে, আমি সেই ব্যক্তিত্বদেরকে মোটেও ছোট করছি না, তারা আমাদের অবশ্যই অনুকরণীয় অনুসরণীয়, উই রেসপেক্ট দেম, দে আর আওয়ার আইডল, কিন্তু এমন এমন ব্যক্তিত্ব এনে হাজির করা হয় বা বইয়ে বলা হয় 100 জন মানুষের জীবনে, 100 জন মানুষের জীবনে, সারা দুনিয়াতে ওই 100-150 মানুষ এত বড় মাপের জায়গাতে পৌঁছে গেছেন যে সেই জায়গাটিতে যাওয়া আমাদের মতো সোসাইটি থেকে লাখ লাখ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু এই সমাজে লাখ লাখ মানুষ চাইলেই মাসুদের মতো জায়গাতে আসতে পারেন এবং এই জন্যই এই মাসুদের মতো মানুষরাই আমাদের হ্যালোইন 920 তে আইডল। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি ঠিক রাত 1টায়। আপনারা যদি ওকে দেখতে চান কিংবা আপনারা যদি ওকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কোনো কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে যাওয়ার পর আপনি লাইক দেবেন এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 1টায়।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ক্লোজ আপ প্রেজেন্টস Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 1টা এবং আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আরজে শাকিল, আরজে লবিব, খালিদ এবং লোবান। এবং আমাদের সঙ্গে রয়েছে আজকে মাসুদ রানা, তার জীবনের গল্প নিয়ে, অসম্ভব সুন্দর এক জীবনের গল্পে, অনেক চড়াই উতরাই, কিন্তু শেষ পর্যন্ত জীবনের কাছে হার না মানা, জীবনকে শক্তভাবে ধরা। একটা প্রতিকূল অবস্থায় পড়লে মানুষ অনেক বিপদগামী হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে মানুষ অনেক অন্যায় পথে চলে যায়, কিন্তু এই একজন মানুষ এবং সমাজে এরকম অসংখ্য মানুষ আছেন যারা বিভিন্ন বাধাগ্রস্ত হয়ে নিজের জীবনের কাছে হার না মেনে সমাজের, তার কমিউনিটির কাছে, দেশের কাছে, সমাজের কাছে অনুকরণীয় হয়েছেন। আমরা এটাই বলতে চাই, আমাদের সমাজ আমাদেরকে কি দিল, আমাদের পরিবার আমাদেরকে কি দিল, সেখানে যদি শত প্রতিকূলতাও থাকে, আমরা যদি নিজের কাছে ঠিক থাকি তাহলেও আমরা সেই প্রতিকূলতা কিন্তু অতিক্রম করতে পারি, কারণ সৃষ্টিকর্তা আমাদের সাথে রয়েছেন। এবং আমরা বারবারই আপনাদেরকে ইন্সপায়ার করতে চাই এই ধরনের জীবনের গল্পে। যারা মনে করেন জীবনে অনেক স্ট্রাগল করে আজকে নিজের জায়গাটিতে এসেছেন, আমরা গত সপ্তাহে একজন মানুষকে এখানে হাজির করেছিলাম আমাদের সমাজে অসম্ভব রকমের অনুকরণীয়, আবুল কালাম আজাদ, যিনি ফুটপাতের একজন পোস্টার ব্যবসায়ী ছিলেন, তিনি আজকে আজাদ প্রোডাক্টের মালিক, শতকোটি টাকার মালিক, এবং তিনি এই সমাজের অনেক বড় একজন মডেল। আপনারা শুনেছেন তার কাছ থেকে যে কি পরিমাণ কষ্ট করে তিনি আজকে এই জায়গাটায় এসেছেন, এবং এই মানুষটি আমাদের সমাজের অনেকের কাছে অনুকরণীয়। আমরা বিশ্বাস করি সমাজের এরকম ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আছেন যারা তাদের প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে এনেছেন। আমরা সেই সব মানুষদের জীবনের গল্প হ্যালো 8920 তে স্পেশালি তুলে ধরতে চাই। আপনারা আসতে পারেন আমাদের কাছে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, এবং তারপর আপনার যে জীবনের গল্পটি বলার আছে সেটা 3 মিনিটে সারাংশ বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার আরজে শাকিল এবং লাবিব যে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ওকে, আমরা ফিরি আপনার কাছে। আপনি যে জায়গাটিতে ছিলেন, আপনি বলছিলেন যে আপনার একখণ্ড জমি কেনা দরকার আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য, কারণ আপনি মরে গেলে তো কেউ দেখার নেই। যে ভাইকে আপনি বিশ্বাস করছিলেন সে ভাইয়ের মধ্যেও যদি এরকম ভাব চলে আসে তাহলে আপনার সন্তানের তো একটা ভবিষ্যৎ দরকার। এবং সেখানে একটা বন্ধুর প্রসঙ্গ আসছিল যে বন্ধু হয়তো খামখেয়ালিপনা করে অথবা কোন একটা ব্যাপার নিয়ে বলেছে তোর জন্য আমি জমি কিনে রেখেছি, গেলেন, তারপর
পরে আমাকেও বলতেছে যে তুই মানিকগঞ্জ আস। পরে গেছি মানিকগঞ্জ, মানিকগঞ্জ যাওয়ার পরে ও জায়গাটা দেখাইছে, বলতেছে আমার মামার জায়গা, আমি এই জায়গাটা আমার মামার কাছে বলছি আমি নিব, যে জায়গাটা তোর জন্য আমি সিলেক্ট করছি।
ওকে ওকে।
ও কিন্তু আমার জানেও না আমার কাছে টাকা আছে কিনা। তো সবচেয়ে বড় কথা হলো ওর প্রতি আমার কৃতজ্ঞ, সেটা হলো ও কিন্তু আমার কাছে টাকা বলেনি, আমার কাছে কত টাকা আছে। আমাকে বলছে এই জায়গা তোকে দিয়ে দিলাম, তুই টাকা অ্যারেঞ্জ করে দিস। তেলে বলার পরে তারপরে বললাম দাম টাম কত, ও বলছে আমাকে
কত শতাংশ জমি,
চার শতাংশ জমি।
একটা বাড়ি করার জন্য অবশ্যই অনেক ভালো জায়গা। হ্যাঁ,
পরে আমাকে বলল আমি ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতেছি।
আপনার যদি কোনো সমস্যা না থাকে, কত টাকা ছিল ওই জমির দাম?
ওই জমির দাম হলো তখন 8.5 লাখ টাকা ছিল।
8.5 লাখ টাকা। আপনি কত টাকা দিয়ে সবকিছু দিয়ে কিনলেন?
ওইখানে 8.5 লাখ টাকা ছিল জমির দাম, আর রেজিস্ট্রি দিয়ে টোটালি মানে 10 লাখ টাকার মতো।
আপনি সেটা ম্যানেজ করে কিনে ফেললেন?
হ্যাঁ, সেটা ম্যানেজ করে কিনে ফেলছি।
ওকে।
তো ওইখানে আমি চলে আসছি ঢাকা।
এই জমিটা আপনাদের বাড়ি থেকে কত দূর?
এটা শহরে জায়গা।
এই জায়গাটা শহরে?
হ্যাঁ। আমি পরে ঢাকাতে চলে আসছি, তখনই তো আমার যে ঢাকাতে এসে অনেক ক্লায়েন্টের কাছে টাকা পয়সা পাই, এদের কাছে বলছি বলে টাকা পয়সা মোটামুটি 1.5 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করছি। তো ওকে আমি অলরেডি 5 লাখ টাকা দিয়ে দিছি।
আচ্ছা,
5 লাখ টাকা দিয়ে একটা বায়না দলিল করে ফেলছি। বায়না দলিল করছি, তারপরেই আমি একটা ব্যাড নিউজ পেয়েছি, সেটা হলো আমার সেই ফ্রেন্ড টিটু হাসান, ও চরম অসুস্থ,
যে ড্রাগ নিয়ে থাকার সময়।
জি, হঠাৎ আমাকে একটা ফ্রেন্ড ফোন দিছে যে ওর খবর জানাসনি। আমি কি হয়েছে? ওর তো অবস্থা খুব খারাপ, পাকস্থলী পচে গেছে। আমি কি এটা, আমি যাই না কত ঢাকাতে। এটা শোনার পরে আমার ওদিকে জমিটা বায়না করছি আর এদিকে ওর নিউজটা পাইছি। তখন আমি মানে কি করবো, সবকে দেখতে যাবো বা কোথায় আছে এটা বুঝতেছি না। তখন ওই ছোট বোনটাকে আমি ফোন দিছি, তখন আমি বলছি যে ওর চিকিৎসা হওয়ার জন্য যা লাগে আমি হেল্প করবো।
ওকে।
তোর যে টেস্টের পেপারসগুলো, এই পেপারসগুলো আমি মেইলের মাধ্যমে নিয়ে আসছি। ওর ছোট ভাইয়ের সাথে কথা বলছি, তখন ওর ছোট ভাইকে বলছি যে ওর যে টেস্টের সবগুলো আমার মেইলে পাঠাই দেওয়ার জন্য। তখন আমার মেইলে পাঠাই দিছে। পাশে আমার অফিসের পাশে একটা ডাক্তার ছিলেন আমার পরিচিত, তো ডাক্তারের সাথে আমি কথা বললাম যে আসলে ওর যে টেস্টে কি বলে, যে আসলে ওর কি হয়েছে। তখন আমাকে বললো যে কি হয়, তখন আমি বলিনি আমার ভগ্নীপতি, আমি এই কথা বলতে বলছি আমার এক ফ্রেন্ড। তখন ডাক্তার আমাকে বললো যে যদি ওর হায়াত থাকে তাহলে বাঁচবে, এছাড়া টেস্টে বলে ও আর বাঁচবে না। যখন এই কথা শুনলাম আমি তখন ভাবতেছি ওর সাথে আমি দেখা করব।
ওকে।
পরে আমি গাড়ি নিয়ে আমার ওয়াইফ সহ ওদের বাসাতে গেছিলাম। বাসাতে গিয়ে দেখলাম, দেখার পরে ও আমার সাথে ওই সময় কথা বলতে পারে আস্তে আস্তে, কিন্তু ওই সময় আমার সাথে কথা বলেনি। ও এতদিন পরে ওদের বাড়িতে যাওয়া, আমার সাথে কথা বলেনি, আমিও কথা বলিনি। আমি প্রায় 5 মিনিট দাঁড়ানো ছিলাম, ও শোয়া ছিল, তারপরে আমি ঘর থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে চলে আসছি ঢাকাতে। আবার
আপনার বোন?
আমার বোন ছিল, বোন কথা বলছে, ওর আব্বা আম্মা কথা বলছে আমার সাথে। তারপর আমি ঢাকাতে চলে আসছি। ফ্রেন্ডের সাথে সেই বিজনেস শুরু হইতে কথা হয়েছে আর কথা হয়নি। পরে চলে আসলাম, আসার পরে এদিকে আমি যেদিন গেছি তার ঠিক পাস পেপারস নিয়ে আসলাম, এর ভিতরে মাদ্রাসে আমি আবার যোগাযোগ করছি
এই পেপারস গুলো দিয়ে
অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবো। তারা ওনার প্রেসক্রিপশন দিছে, দেওয়ার পরে এখান থেকে ওষুধ কিনে আমি পাঠাইছি। আমি আর যাইনি, আমি ওষুধ কিনে পাঠাইছি। পরে মাদ্রাস নেওয়ার প্ল্যান করলো, তখনও আমি যতটুকু করার সেটা আমি চেষ্টা করছি। তো হঠাৎ একদিন মানে ভোরে আমার কাছে নিউজ আসলো যে ও মারা গেছে।
তারপরে
যখন আমি নিউজটা পাইলাম, তখন আমি গাড়ি নিয়ে চলে গেছি আমার বউ সহ, ছোট ভাই ছিল, ছোট ভাইকেও নিয়ে গেছি, ছোট ভাই আমার সাথী, এখানে দেখলাম। পরে চলে আসলাম, চলে এসেই তো বিজনেস আবার চলতেছে। তো ওই জায়গা আমি,
বোনের কি হলো?
বোন তখন ওই বাড়িতেই, বোন ওই বাড়িতে। তখন বোন আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করছে। তখন আমি বোনকে বলছি,
কত সালে এটা হলো?
এটা 2013-তে,
মানে এই তো সামনে কত বছর,
এই তো 1 বছর
হয়েছে। বোনটার এখন কি অবস্থা?
বোনটার এখন আছে, ওই বাড়িতেই আছে।
ওই বাড়িতেই আছে?
ওই বাড়িতেই আছে।
কোন ছেলে মেয়ে হয়েছে বোনের?
হ্যাঁ, একটা মেয়ে আছে। বোন এখন একটা জব করে। ওকে আমি বলছি যে তোর যা কিছু দরকার তুই আমাকে বলিস, আমি যথাসাধ্য চেষ্টা করবো।
ওকে।
এর ভিতরে বাকি ওই জায়গাটা, ওই ফ্রেন্ডটা মারা যাওয়ার পরে জায়গাটার পুরো টাকা আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ওইখানে একটা ছোট একটা বিল্ডিং করছি, একটা ডুপ্লেক্স বিল্ডিং করছি, এখন ওটা কমপ্লিট।
একটা ডুপ্লেক্স বাড়ির মালিক আপনি?
একটা ডুপ্লেক্স
মানিকগঞ্জ শহরে।
মানিকগঞ্জ শহরে
যে মানুষটার একসময় থাকার জায়গা ছিল না, দুপুরবেলা একটা টোস্ট বিস্কিট খেত, রাতের বেলা ওই দোকানে ঘুমতো গরমের মধ্যে, সে মানুষ এখন মানিকগঞ্জে একটা ডুপ্লেক্স বাড়ির মালিক।
তারপরে এখানে আর ঢাকাতে বিজনেস এখন আল্লাহ দিলে আমার টোটাল মানে ওয়ার্কার আছে 10 জন।
মানে আপনার দোকানেই কাজ করে আরো দশজন, এই দশজন আপনার কর্মী?
আমার কর্মী।
আর প্রেসটা?
এই যে প্রেস সহ আর কি।
প্রেসটার মালিক কি আপনি?
আমি।
প্রেসটাও আপনার নিজের?
আমার নিজের। এখন দশজন ওয়ার্কার আছে, তারপর আমি আছি, ছোট ভাই আছে।
ছোট ভাই এখন যত ঝামেলি হোক না, তারপর ছোট ভাইকে কাছে রেখেছে?
ছোট ভাইকে কাছে রাখছি। ছোট ভাইকে আমি বলছি, তুই, আমি যতদিন বাঁচা থাকি ততদিন তুই আমার সাথে থাকিস, কারণ আমার আপন আর কেউ নেই।
আর আপনার সন্তানের বয়স এখন কত?
ওর বয়স 6 বছর।
6 বছর। আপনার বাবা? বাবা কোথায়?
বাবা এখনো ঢাকাতে জব করে।
এখনো জব করে?
জব করে।
বাবার সাথে সম্পর্ক আছে?
হ্যাঁ, বাবার সাথে সম্পর্ক আছে। এবং কিছুদিন আগেও আমার বাবাকে আমি বলছি যে আপনার জব করেন, আপনার যত টাকা লাগে মাসে খরচ আমি দেব, কিন্তু মানে সে রাজি হয়, পরে আবার বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পর আবার এসে বলে যে না।
ওকে, আপনার যে প্রেস, এই প্রেসের নাম বলতে আপনার কোন সমস্যা আছে?
না, সমস্যা নেই।
আপনার প্রেসের নামটা একটু বলবেন?
আমার প্রেসের নাম হলো দেওয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিং।
দেওয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিং। এবং এটা কোথায়? আরামবাগে? আরামবাগে কোন জায়গায়?
আরামবাগ 119 আরামবাগ।
119 আরামবাগ। এই দোকানটাও কি আপনার?
এটা আমার
দোকান, মানে পুরো দোকানের মালিকটাও আপনি?
হ্যাঁ, ওটা আমি।
এই জায়গাটাও আপনার?
না, জায়গা আমার না।
তাহলে
জায়গাটা বাড়িওয়ালার কাছ থেকে নেওয়া।
দোকানটা আপনি লিজ নিয়ে নিয়েছেন? আচ্ছা। এবং
আমার অফিসটা হলো 3x15 আরামবাগ।
3x15
বসি বর্তমানে,
যেখানে আপনি বসেন। আপনার দোকানে তো হুড়মুড় খেয়ে ভিড় লেগে যাবে এই কালকে বা পরশুর মধ্যে লোকজনের, কোন সমস্যা নেই তো? মানে আতিথিয়তা করতে কোন সমস্যা নেই?
সমস্যা নেই, ইনশাল্লাহ। এখন আর সমস্যা নেই, এখন আর সমস্যা নেই। হু,
দিস ইজ দ্য আলটিমেট স্টোরি। প্রিয় শ্রোতা, একটা কথা আছে সেই কবিতার মতো, যে কিছু কিছু মানুষ থাকে, ধরুন আপনি বাসে উঠেছেন এবং ধরেন প্রচন্ড গরম, দাঁড়াতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, পাশ থেকে হঠাৎ করে একজন কেউ একজন বলল, ভাই আমার সিটটা ছেড়ে দিচ্ছি, আপনি বসেন, আপনার খুব কষ্ট হচ্ছে। কিংবা ধরেন এমন একটা ছোট ছোট ত্যাগ, যে ত্যাগগুলো কখনোই ইতিহাস লিখে রাখে না এবং এগুলো ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, ইতিহাস মহিরুহদের ধরে রাখে। মহিরুহ বলতে আমি যেটা বোঝাচ্ছি, জায়ান্ট ফিগার। এবং মজার বিষয় হচ্ছে ইতিহাস তাদেরকেই ধরে যারা আমাদের মস্তিষ্কে স্থান করে নিতে পারে। কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো, এই ছোট ছোট ত্যাগ, ছোট ছোট প্রতীক্ষা, ছোট ছোট স্ট্রাগল, এগুলো করে বিন্দু 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 থেকে যখন সিন্ধুর জন্ম হয়, সেই সিন্ধুর জন্মটা কিন্তু অনেক কষ্টের। এবং এই অনেক কষ্টের জায়গাতে একজন মাসুদ যে অনেক সফল একজন মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি আমি বলি যে মানিকগঞ্জের প্রপারে একটা বাড়ি, একটা প্রেসের মালিক, তাহলে কিচ্ছু হয় না, এতে কিচ্ছু বোঝায় না। কিন্তু আমি যদি বলি যে যে এই বাড়িটার মালিক কিংবা যেই প্রেসের মালিক, সে একসময় খেতে পেত না, তাকে পরিবার জায়গা দেয়নি, সে এই রকম স্ট্রাগল করে, হ্যাঁ, 100 টাকা থেকে 200 টাকা থেকে সে শুরু করে, সে এখন প্রায় কোটি টাকার মালিক, তাহলেই কিন্তু এই বাড়িটা কিংবা এই প্রেসটা অনেক বড় কিছু হয়ে যায় আমাদের কাছে। আমরা এই মাসুদকে আপনার সামনে রেখে বলতে চেয়েছি আজকের এই হ্যালো 8920 তে, সেটা হচ্ছে এই মাসুদের জায়গাটা রিচ করাটা খুব ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ, এই সমাজেরই একজন মাসুদ, ডিগ্রি পাশওয়ালা মাসুদ, এবং সে কি করেছে এবং ভবিষ্যতে আরো অনেক ভালো জায়গায় যাবে। আপনি এই রকম একজন মানুষ হওয়ার চেষ্টা করুন, যারা আলটিমেটলি কিছুই দেখতে পান না, না পারেন পরিবারের কাছে জায়গা, না পান একটা ভালো জব, না পান কোনো কিছু। হ্যাঁ, যা পারেন, আপনি যে জায়গাটায় দক্ষ, একটা প্রেস নিয়েই কাজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যেটা পারেন, আপনি চাইলে ব্যবসা করেন বা যে কাজটা করেন, সৎ পথে একটা শক্ত হাতে সে কাজটাকে ধরুন। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনি সত্যি সত্যি আপনার যে জায়গাটা আপনি দেখতে পান, অনেক বড় স্বপ্ন, মাসুদ একদিন স্বপ্ন দেখেছিল ইন্টারন্যাশনাল হবে, এবং সেই স্বপ্নের জায়গাটাই কিন্তু মাসুদ পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে, এবং আপনিও সেটা পারবেন। মার কথা মনে পড়ে না?
হ্যাঁ, এখন মার কথা মনে পড়ে, ভাবি। এখন তো দেখা গেল সবই সুখ সব দিকে আছে, কিন্তু এখন তবু আমার মনে মানে অভাব আছে, সেটা হল মা বাবার অভাব। আর অন্য কোনো অভাব নেই, এখন মা বাবার অভাব। সবসময় ভাবি যে
আপনার স্ত্রীর সাপোর্টটা কেমন ছিল?
হ্যাঁ, ও যথেষ্ট পরিশ্রম করছে, ও যথেষ্ট কষ্ট করে, ও তখন ওই মুহূর্তে ইচ্ছা করলে আমার ছেড়ে চলে যেতে পারত, ও ডিগ্রি পাস, ও ইচ্ছা করলে যেও জব করতে পারত, আমার ছেড়ে দিতে পারত ইচ্ছা করলে, কিন্তু সেটাও করেনি। এর জন্য ওর কাছে আমি কৃতজ্ঞ।
ওকে, আপনার কিছু বলার আছে আমাদের শ্রোতাদেরকে শেষের দিকে এসে?
ওনাদের মাধ্যমে আমার কিছু মেসেজ শ্রোতাদের দোয়ার, সেটা হলো আজকে যারা সমাজে যারা বাবা, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে বাবা হয়ে সন্তানের প্রতি যে আদর ভালোবাসা, সেটা যেন কোনো বাবাই অবহেলা না করেন। হয়তো আমি পারতাম, এই বাবার অবহেলার কারণে আমি আরো খারাপ হতে পারতাম, হয়তো বা আল্লাহ সে পথে নেয়নি আমাকে। আর যারা বন্ধু, আমি বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো যে যারা ভালো বন্ধু, যারা একজনকে বিশ্বাস করে, বন্ধু যেন কোনো বন্ধুর সাথে বেমানি না করে। আর বেমানির রেজাল্টটা হয়তোবা মনে হয় ভালো হয় না।
দিস ইজ দ্য আলটিমেট স্টোরি অফ লাইফ। প্রিয় শ্রোতা, খুব সহজেই ছোট করে শেষ হয়ে গিয়েছে। আমরা একটু পরে ফিরে আসতে চাই আবারও ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। তবে এই মুহূর্তে বলবো, যদি ফেসবুকে ওকে দেখতে চান এবং কোন কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলে আপনি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 টিম মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে আপনি পুরনো অনুষ্ঠানগুলো থেকে শুরু করে হ্যালো 8920 যাবতীয় আপডেট ওই পেজটি থেকে আপনি পাবেন। একটু পরই আমরা ফেসবুকের কমেন্টস নিয়ে এবং একই সাথে আমাদের এই মাসুদের প্রতিক্রিয়া ফেসবুকের কমেন্টসের এগেনিস্টে সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একদমই ঠিক তাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 1:18 হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। অনেক অনেক কমেন্টস দিয়ে ভরে গিয়েছে আমাদের ফেসবুক, এবং সবই এসছে মাসুদের জন্য। মোহাম্মদ আলী ইসলাম অনেক লিখেছে, ধন্যবাদ মাসুদ ভাই বাবাকে কষ্ট না দেবার জন্য, যার বাবা নেই সে জানে বাবা কি জিনিস। আর মফিজুল ইসলাম লিখেছে, কিবরিয়া ভাই আমি আপনার নতুন ফ্রেন্ড, প্লিজ আমাকে ওয়েলকাম করো, আমি এখন দুবাইতে আছি এবং জীবনের গল্পটা শুনছি, ভেরি নাইস স্টোরি, অনেক ধন্যবাদ। শেখ আনিস লিখেছে, আপনার মা আর সৎ মায়ের ভালোবাসা আকাশের পাতাল ব্যবধান, নিজের মায়ের ভালোবাসার সাথে অন্য কারোর ভালোবাসা তুলনা হয় না, যাকে বলে আনলিমিটেড ভালোবাসা। মানিক খান লিখেছে, মাসুদ ভাই মানুষের নীতি সব ঠিক। সর্জন দাস লিখেছে, কিবরিয়া মাসুদ ভাইয়ের গল্প কেউ বিলিভ করুক আর নাই করুক, আমি বিলিভ করি বিকজ জীবনের গল্পের কথা নিউ মিথ্যা বলেন এবং আমি বিলিভ করি, অনেক ধন্যবাদ। ওকে অলিউল্লাহ লিখেছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির পথে নানা ধরনের বাধা বিপত্তি এবং ঝুঁকির সম্মুখীন হতে হয়, সকল বাধা পেরিয়ে যেতে পারলেই সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, কারণ কথায় আছে চেষ্টা অসাধ্য কোনো কাজ নেই। এরকম অনেক শত শত অনেক কমেন্টস পেয়েছি, বিশেষ করে মাসুদ রানার কমেন্টসগুলো নিশ্চয়ই মাসুদ রানা দেখতে পাচ্ছেন ওখান থেকে, এবং আমি যেটা বলতে চাই মাসুদ রানাকে আরো বেশ কিছু কমেন্টস আমরা পেয়েছি, যেমন মাসুদুল হোসেন মাসুদ লিখেছে, গুড প্রোগ্রাম হ্যালো ইট নাইন টু জিরো প্লাস জেবিএসবি, একটি প্রোগ্রাম থেকে কিভাবে চলতে হয়। ওকে রিপন রায় লিখেছে, সফলতার উৎস হচ্ছে সততা, তবে বাবাকে ঘৃণা করো না কারণ বাবা চিরদিন থাকবে না, তুমিও বাবা হয়েছ। জ্যাজাক জিকু লিখেছে, নিজেকে শুধরানোর সবচেয়ে বেস্ট ওয়ে হলো হ্যালো ইট নাইন টু জিরো। মোহাম্মদ বিপ্লব লিখেছে, দারুণ স্টোরি কিপ্রিয়া ভাই, এরকম শত শত কমেন্টস আমরা কিন্তু পেয়েছি। তো মাসুদ আপনি তো শুনলেন, এরকম শত শত হাজার হাজার প্রতিক্রিয়া এসছে আমাদের ফেসবুকে, আপনার কি বলার আছে লিসনারদের উদ্দেশ্যে, যারা আপনাকে এরকম কেউ কেউ দোয়া করেছে, কেউ কেউ অনেক অনেক বেশি পরিমাণে অবাক হয়েছে আপনার জীবনের গল্প শুনে, হ্যাঁ কেউ কেউ বলেছে আপনার দোকানে গিয়ে ঘুরে আসবে, তো এইগুলো শোনার পর আপনার প্রতিক্রিয়া কি?
আমার প্রতিক্রিয়া আসলে সবাইকে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমার এখন ভালো লাগছে যে আমি সাকসেস হয়েছি, কারণ আমাকে কোন এক সময় আমার ছোট বোন আমার বাবা কোন এক সময় বলছিল আমার পরিচয় ব্যাপারটা, আমি যখন আমি পরিচয় দিতে পারছি এই জন্য আমাকে ভালো লাগছে। আর একটা সত্য কথা সেটা হলো যে পরিশ্রম করলে মানুষ তার সাকসেসফুল হবে।
আপনার বাবা একসময় আপনাকে বলেছিল যে আমার পরিচয় দিতে হলে কি না কি যেন করতে হবে, এবং শেষ পর্যন্ত আপনি সেটা এস্টাবলিশ করেছেন,
সেটা এস্টাবলিশ করেছি,
এবং এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড়
সাকসেস, আমি এটাই মনে করি।
মাসুদের পর্বটি শেষ হয়ে গেল এখানেই, তবে হ্যালো ইট নাইন টু জিরো নিশ্চয়ই শেষ হবে না, আমরা একটু পরে আবারও ফিরব। গত সপ্তাহের কিছু কমেন্টস ছিল, সেই কমেন্টসগুলো আমরা একটু শুনবো এখানে, এবং একই সাথে যারা হ্যালো ইট নাইন টু জিরোতে আসতে চান তাদের বিভিন্ন রকমের ফোন কল নিয়ে আমরা একটু পরে ফিরে আসছি।
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি, ওকে অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত দশটা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের পাঁচ দর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
রাত একটা বেজে ২৯ মিনিট হচ্ছে, সময় আমাদের কাজকে শেষ করতে হবে। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। তবে যাবার আগে বলে দিই, সেটা হচ্ছে যে আজকে যারা কুইজ উইনার হয়েছেন তাদের মধ্যে বেস্ট কমেন্ট করে একজন পেয়েছেন, তিনি হচ্ছেন ওয়ালিউল্লাহ, এবং যারা নতুন লাইক দিয়েছেন তাদের মধ্যে থেকে একজন দুর্জয় খান। আপনাদের দুজনের সাথে যোগাযোগ করা হবে খুব শীঘ্রই শাকিলের পার্সোনাল আইডি থেকে, এবং আপনাদের জন্য থাকছে ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন মেঘ নাকি মেঘলা, কোনটা বলবো, আসলে সে নিজের পরিচয় দিতে ভালোবাসে মেঘলা বলে, তার জীবনের গল্প প্রচারিত হয়, এবং তার জীবনের গল্প প্রচারিত হবার পর ফোনে আমরা শত শত হাজার হাজার ফিডব্যাক পেয়েছি, সেই সব ফিডব্যাকগুলো আমরা শুনবো যাবার আগে। এবং একই সাথে শেষের দিকে থাকবে যারা হ্যালো ইট নাইন টু জিরোতে এসে জীবনের গল্পগুলো বলতে চান তাদের বিভিন্ন কথা, তাদের মধ্য দিয়ে আজকের এসব কথার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হচ্ছে। আগামী বুধবার আবারও ঠিক ১১:২০ আমি এবং আমার টিম এবং সাথে একজন বন্ধুকে নিয়ে হাজির হয়ে যাব তাঁর জীবনের গল্পে, হয়তো মাসুদ রানার মতোই তার জীবনের সাহসী গল্পে আমরা অনেক কিছুই শিখব। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে, হ্যালো ইট নাইন টু জিরোর পক্ষ থেকে এবং আমার টিম মেম্বারদের পক্ষ থেকে শুভরাত্রি।
আসলাম বলছি ঢাকা দুয়ার থেকে। আশা করি আল্লাহ তাআলা মেঘলাকে অনেক সুস্থ করবেন, আগের মত করবেন।
আব্দুর রশিদ সরকার, নাটোরি হোমিওপ্যাথিক ডাক্তার। আমি মেঘলার চিকিৎসা করতে চাই, আমার কাছে খুবই কষ্ট লাগছে, কোনো পারিশ্রমিক নেব না, অন্তত দুই মাস তার চিকিৎসা করতে চাই। আমি আশাবাদী মেঘলার ব্যাপারে।
আমি মোহাম্মদ ফয়েজ বলছি, মেঘলা আপুর কথাটা শুনিনা খুবই খারাপ লাগলো। আমি চাই মেঘলা আপু সুন্দর করে জীবন জন্ম করুক, সে আগের জীবনটা আল্লাহ যেন ওনাকে ফিরিয়ে দেন।
নাম জয়নাল আবেদিন, মেঘলা নামে যে মেয়েটি সম্পর্কে বললো, কিন্তু বর্তমান তো সবকিছু চিকিৎসা আছে, সবাই মিলে তার কিছু সাহায্য করে বাইরে পাঠায় তার চিকিৎসা করার জন্য কিছু করতে পারে না, এটা কি সম্ভব নয়?
আমি রেনি বলছি, মেঘলা আপুর কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি মেঘলা আপুকে হেল্প করতে চাই, সে যদি আমার পাশে আসে আমার মতন করেই আমি তাকে রাখতে চাই।
মানিক মেয়ে বলছি, মেঘলার ভাইয়ার যে ঘটনা শুনে আমার খুব খারাপ লাগলো। মেঘলা ভাইয়াকে আমি বলি, হাতে কামড় যে পাগলা, সেই পাগলা কোথায় আছে, এর মুখে বের করে মাপ মুক্ত নেওয়ার জন্য।
আমি মোহাম্মদ রবিন, মেঘলার কথা শুনে আমার কাছে অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বিধাতার লেখন। এরকম পরিস্থিতিতে অনেককেই দেখছি যে আত্মহত্যা করে বা আত্মচেষ্টা করে, সে কিছুই করেনি, সেজন্য তাকে ধন্যবাদ। আমি আশা করছি তার মনের আশা পূর্ণ হবে।
শামীম রেজা বলছি, মেঘলা আপুর জীবনের গল্প শুনে আসলে চোখের পানি ধরে রাখতে পারেনি। আমি দোয়া করি মেঘলা আপুর মনের ইচ্ছা যেন পূরণ হয়।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো ১২ ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
মা বলছি, মেঘলাপুর গল্পটা শুনে আমার খুবই খারাপ লাগছে। রাস্তাঘাটে প্রতিবন্ধী কিংবা হেজলা মানুষ দেখলে অনেক মানুষ হাসে। মেঘলাপুর, তুমি এগুলো কিছু মনে করো না, মেহেদি ভাই তোমাকে ভালোবাসে, তুমি মেহেদি ভাইয়ের কাছে চলে যাবে।
আজহারুল ইসলাম, মেঘলার এই পরিণতির যদি তার হরমোনের কারণে এই সমস্যা হতো তাহলে ধীরে ধীরে হতো, একদিনের মধ্যে যেহেতু হয়েছে অবশ্যই এটা ওই লোকের অভিসম্পাতের কারণে হয়েছে। মুক্তি পাওয়া একটাই পথ, যে ওই লোকের কাছে ক্ষমা চাওয়া অথবা ওই শ্রেণীর কোন আল্লাহর ওলির কাছে পরামর্শ চাওয়া, দোয়া চাওয়া।
আমার নাম আরিয়ান খান, মেঘলাপুর কাহিনী শুনে খুবই আনহ্যাপি, তাকে আনন্দ খুশিতে ভরে রাখতে চাই। সাধারণ মানুষের তাল মিলিয়ে চলতে পারে সে ব্যবস্থা আমি করতে চাই।
মনীষা বলছি, আমি মেঘলাপুকে বলবো যে মেঘলাপু যেন আল্লাহ পাকের কাছে নামাজ পড়ার দোয়া করে, আল্লাহ পাক একদিন না একদিন ইনশাল্লাহ কবুল করবেন।
জামিল হাসান বলছি, আমি মেঘলাপুর জীবনের গল্পটা শুনেছি, খুব বেদনা বেদুত। আমাদের পাশের গ্রামে দুই বোন ওরা ছেলে হয়ে গেছে, আশা করি মেঘলাপুর জীবনটা সুন্দর হয়ে যাবে।
বলছিলাম মেঘলাপুর গল্পটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। মেঘলাপুর ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করা এবং বাইরে উন্নত কোন রাষ্ট্রে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হলে ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারে এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো ১২ ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
নাম মোহাম্মদ ফগন শেখদার। প্রাইমারি স্কুল থেকে একটি মেয়েকে পছন্দ করতাম, 5 বছর ধরে সম্পর্ক ছিল। মেয়েটিকে আমি বিয়ে করি, বিয়ে করার পর রাষ্ট্রদিন বাইরে থাকি। আমি যখন বাড়িতে আসি তখন মেয়েটিকে নিয়ে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাই। আমার পরে অনেক অত্যাচার করে এখন আমি খুব অত্যাচারের মধ্যে দিয়ে আসি। আপনারা যদি আমাকে নিতেন তাহলে আমার জীবনের গল্পটা আমি বলতাম।
নাম আমিনুল ইসলাম। আমার বাবার পারিবারিক ভাবে বিবাহ করায় আমার স্ত্রী আমার নামে একটি মিথ্যা মামলা দেয় ও অমানসিক নির্যাতন করে। এখন খুব অসহায়, আমার মনের কষ্টগুলি হাজার সুতার মাঝে আমি বলতে চাই।
আমি জেনি, আমি আমার আবিষ্কারী সম্পর্কে বলতে চাই। আমার হাজবেন্ড সাদ্দাম, আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হয়, অনেক সংগ্রামের পর।
আমার নাম হলো কোমর উদ্দিন। আমি বলতে চাই, গুম, হত্যা, কত কৌশল, এই ব্যাপারে আমার কাছে অনেক তথ্য আইসা বলতে চাই। আমি নজরবন্দিতে আছি, মরার আগে হাতে ধরি সানে আমি সব বলে যেতে চাই।
আমার নাম হচ্ছে পিঙ্কি। আমার বিয়ে হয়েছে 3 বছর, আমার কোনো সন্তান নাই। আমার হাজবেন্ড আরেকজনের সাথে রিলেশন আছে, আমার সাথে মানসিক এবং শারীরিক সব রকমের টর্চার নিয়েও করতো। বর্তমানে আমার হাজবেন্ড বিদেশ আছে, তো আমার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো টাকা পয়সা কিছু নাই। আজকে 1 বছর যাবৎ আমি ট্রাই করতেছি যে আমি আপনাদের এখানে যাব।
আমি নিয়ে বলতেছি, জীবনে অনেক কাজে আমি পাপ এবং অনেক কিছু করছি এবং আমার জীবন অনেক মেয়েদের সাথে আমি ছলনা করছি, ভুল। আমি সকল শ্রোতাদেরকে শোনাতে চাই, প্লিজ আমাকে সুযোগ দিন।
আমার নাম হচ্ছে চাঁদনি। আমার একটা ছেলের সাথে ফেয়ার আছে, ছেলে তো হচ্ছে আমার সম্পর্কে চাচা লাগে। এইটা নিয়ে আমার অনেক সমস্যা বা আমি অনেক সমস্যার মধ্যে আছি, তো যার কারণে আমি ওইখানে অনেক কিছু বলার জন্য যেতে চাচ্ছিলাম।
আমার নাম মোহাম্মদ ফারুক হাসান। আমি একজন লোভী মানুষ, লোভ আমাকে বোমা মানুষ বানিয়েছে। আমি অনেক ভুল করেছি, আমার ভুলের কথা মানুষের মাঝে তুলে ধরতে চাই, যেন আমার ভুল আর কেউ কখনো না করে। আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন।
আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, মাত্র 7 পাস করে বাড়ি থেকে বেরিয়ে আসি এবং বর্তমানে মাস্টার্স পাস করে একটা কোম্পানিতে কাজ করছি। খুব কষ্ট করে পড়াশোনা করছি, কিভাবে যে পর্যন্ত উঠে আসছি সেই গল্পটা আমি জানাতে চাই।
আমার নাম রুমি আক্তার। আমার মেয়ে 8 বছর বয়স, ক্লাস 1 পড়ে। তার হাত এবং বাল দুটাই সমস্যা। 2 বছর আগে তার অপারেশন হয়, অপারেশন সাকসেসফুল হয় না, কারণ বাল্ব নষ্ট হয়ে গেছে। যেহেতু একবার অপারেশন হয়ে গেছে, বাহিরে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি খুবই গরিব অসহায় একজন মা, তাই আমি আপনাদের কাছে কিছু প্রার্থনা করছি সাহায্য এবং সহযোগিতার জন্য।
আমার নাম আজহারুল ইসলাম চিরা। পঞ্চম শ্রেণী থেকে একজনকে আমি অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসত। এক সময় সুসাইড করছে, আমিও সুসাইড করছি। সে চিকিৎসা করানোর পর আমার ফ্যামিলি আমাকে সুস্থ করছে, আমার ফ্যামিলি আমাকে একটা বিয়ে করাইছে। কিন্তু বিয়ে করার পরে দেও আমি আমার বউয়ের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না। খালি সবগুলো কথা আমি বলতে চাই।
আমি বলতেছিলাম, আমি ছোট থেকে তো অনেক অকারেন্স কাজ করছি, 2 নম্বরই ব্যবসা করছি, 3টাই করছি, মার্ডার করছি। এর মধ্যে থেকে আমি বিয়ে শাদি করে ঘর সংসার করতে চেয়েছিলাম, তো আমার ওয়াইফের সাথে আমার দ্বন্দ্ব হয়ে, তো আমার মেয়েটারে 3 মাস বয়সের রেখে ওয়াইফ চলে যায়। তো আমার জীবনের গল্প আমি বলতে চেয়েছিলাম।
আমার নাম হাদিস মোহাম্মদ আলাউদ্দিন। আমি প্রেম করে বিয়ে করেছি, 3টি সন্তানের বাবা আমি। 26 বছর হওয়ার পরও আমি আমার শ্বশুরের সাথে অ্যাডজাস্ট হতে পারি নাই। শ্বশুরে কেস করেছিল, তাদের সাথে মারামারি কাটাকাটি বহুত কিছু হয়েছে। তারপরও আমি আমার জীবনের সঙ্গী নিয়ে অনেক সুখে আছি। আমি আমার জীবনের করুণ ঘটনার আপনাদের হেল্প ইঞ্জিনের মাধ্যমে অবস্থান করতে চাই।
আমি আপনাদের জীবনের গল্পে আসতে চাই। আমার ছোটবেলায় মা মারা গেছে, অন্যজনের বাসা থেকে মানুষ হয়েছি, তারপরে ঢাকা শহরে আসছি, নষ্ট হয়ে গেছি, আবার ভালো হয়ে গেছি, আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আমাকে আগুনে পুড়িয়ে দিয়েছে। আমি আপনাদের সাথে আমার দুঃখটা শেয়ার করতে চাই।
আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর ছাড়িতাম কি
বাড়িতে যাওয়ার পর আমার বাবা আমাকে সবার সম্মুখে প্রশ্ন করছিল, তুই কি বলতে পারিস তোর বাপকে? তখন আমি নীরব হয়ে মাথা নিচে করে চলে আসছি এবং ওই সময় আমি করছি যে আমি যেদিন আমার পরিচয় দিতে পারবো সেদিন আমি
জীবনের পরিচয় খুঁজে পেতে শুনুন জীবনের গল্প। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আসছে মাসুদ রানা আজ রাত 11:20 আর জি কিবরিয়ার সাথে সিধুই ABC রেডিওতে। The closer, the better.
This track was downloaded from FusionBD.com.